গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হীরের আংটি। টিপকল পাম্প করে যে লোকটা ঘোঁট ঘোঁট করে জল খাচ্ছিল, তাকে আলগা চোখে লক্ষ্য করছিল ষষ্ঠী। লোককে লক্ষ্য করাই ষষ্ঠীর আসল কাজ। লোকটা বোকা না চালাক, সাহসী না ভীতু, গরিব না বড় লোক, এসব বুঝে নিতে হয় তারপর কাজ। ষষ্ঠীর কাজ হল দুনিয়ার বোকাশোকা লোকদের ট্যাঁক ফাঁক করা। চুরি ডাকাতি রাহাজানি গুম জখম সে নেহাত কম করেনি, খুনটা এখনো বাকি। দিনকাল যা পড়েছে তাতে এবার খুনটুনো করে ফেলতে পারে যে কোনো দিন। তবে সময়টা ষষ্ঠীর বড় ভালো যাচ্ছে না। গত ছমাসে সে দুবার ধরা পড়েছে। এক সোনার বেনের বাড়িতে ঢুকে তাদের অ্যালসেশিয়ান কুকুরের খপ্পরে পড়ে গিয়ে খুব নাকাল হয়ে পালানোর সময় ফটকের বাইরে পাড়ার নাইট গার্ডরা তাকে ধরে এবং পেটায়। দ্বিতীয়বার এক বুড়ো মানুষের হাত থেকে ফোলিও ব্যাগ নিয়ে পালানোর সময় সেই বুড়ো লোকটা তাকে হাতের ছাতাটা দিয়ে ঘা কতক মেরে ঘায়ল করে ফেলে। সোনার বেনের বাড়িতে এসে কিছু চুরি করতে পারেনি আর ধরাও পড়েছিল বাড়ির বাইরে। আর বুড়ো মানুষটা কেন জানো শেষ অবধি তার বিরুদ্ধে কেসটা করতে চায়নি, তাই দুবারই অল্পের ওপর দিয়ে রেহাই পেয়ে গেছে সে। থানার বড়বাবু তাকে ভালোই চেনেন, রুল দিয়ে কয়েক ঘা মেরে বলেছেন,
যদি পড়বি তো চুরি ছিনতাই করতে যাস কেন, এর পরের বার যদি বিয়াদবি দেখি না তাহলে তুই একদিন কি আমারই লাগবি।
কিন্তু বড়বাবুর কথায় কান দিলে তো ষষ্ঠীর চলবে না, তারও খিদে তেষ্টা আছে, সংসার আছে। মফস্বল শহরের গ্রীষ্মের দুপুর, গলিটা খাঁ খাঁ করছে। পটলবাবুদের গাড়ি বারান্দায় ছায়ায় বসে ষষ্ঠীর চারদিকে নজর করতে করতে লোকটাকে আবার দেখল। অনেকক্ষণ ধরে জল খাচ্ছে, চোখে মুখে ঘাড়ে জল চাপড়াচ্ছে।
Oh.
লোকটাকে দেখার অবশ্য কিছুই নেই, 20-22 বছরের ছোকরা, গায়ে জামা কাপড়ের অবস্থা কহতব্য নয়, ঊর্ধাঙ্গে একখানা রংচটা হলুদ পাঞ্জাবি, নিম্নাঙ্গে একখানা ময়লা আলিগড়ি পায়জামা, শুধু পায়ের জুতো জোড়া বেশ বাহারি নাগরা, পিঠে একটা ব্যাগ, মুখে দাড়ি গোঁফ আছে, চুল লম্বা এবং রুক্ষ। তবে ছোকরা যে বেশ বনেদি বাড়ির ছেলে তা চেহারায় মালুম হয়। ফর্সা রং, রোদে মোড়ে তামাটি হয়ে গেছে বটে, কিন্তু মুখখানা বেশ ধারালো, শরীরটাও বেশ বড় সড়ো, হাড় সার, চর্বি নেই। জল খেয়ে ছেলেটা একটু এদিক ওদিক তাকালো, তারপর হঠাৎ ষষ্ঠী চরণের দিকে চোখ পড়ায় গুটি গুটি এগিয়ে এসে বলল,
আচ্ছা এটাই কি কুমোরপাড়া?
ষষ্ঠী খুব তাচ্ছিল্যে চোখে ছেলেটাকে একবার দেখে নিয়ে বলল,
কার বাড়ি খুঁজছেন?
ছেলেটা জবাব না দিয়ে ষষ্ঠীর পাশেই ধপ করে বসে পিঠ থেকে রুকস্যাকটা নামিয়ে রাখল। ষষ্ঠী আর চোখে ব্যাগটা দেখে নিল একবার। ব্যাগটা পুরনো, রংচটা ছেঁড়া এবং তাপ্পি মারা, সুতরাং ষষ্ঠীর আর দ্বিতীয়বার ব্যাগটার দিকে তাকাতে ইচ্ছে হল না। ছোকরা যে দুর্দশায় পড়েছে তা এক পলক দেখলেই বোঝা যায়, সুতরাং ষষ্ঠী উদাসভাবে হাই তুলল। দুপুর সময়টা নিশুত রাতের মতোই নিরিবিলি, ষষ্ঠীর কাজের পক্ষে সময়টা খুবই ভালো। কারো জানালা দিয়ে হাত বাড়িয়ে কিছু তুলে নেওয়া, কোনো ছোট ছেলে বা মেয়েকে একা পেলে তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া, বা কোনো বুড়ো বুড়ি পেলে ছোটখাটো লাভ ষষ্ঠীর হয়েই যায়। কিন্তু আজ দুপুরটা তেমন জুতের নয়। ষষ্ঠী আর একটা হাই তুলে পাশে বসা ছোকরাটার দিকে তাকাল, দেয়ালে ঠেস দিয়ে বসে ঢুলছে, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, মাথা আর গায়ে রঙিন ধুলোর মিহি আস্তরণ পড়েছে, আঙুলে বড় বড় নখ, গালে একটু দাড়ি, নাকের নিচে বেশ বড় সড়ো গোঁফ। আচমকাই ষষ্ঠী একটু নড়ে চড়ে বসল। ছোকরার বাঁ হাতখানা হাঁটুর ওপর রাখা, আঙুলগুলো ঝুলছে, অনামিকায় একখানা আংটি, নেহাত খেলনা আংটি নয়। ষষ্ঠীর পাকা চোখ হিসেব করে ফেলল মনে মনে,
আংটিটায় কম করে আধভরি সোনা আছে, পাথরটাও বিশাল, এমন সাদা ঝকঝকে পাথর মাইটি জীবনে দেখিনি। যদি হীরের হয় তো এই আকারের হীরের দাম লাখ টাকা হওয়া বিচিত্র নয়, এরকম হার হাতের আঙুলে এরকম একটা আংটি থাকা অস্বাভাবিক, কিন্তু অসম্ভব নয়। ছোকরা মনে হচ্ছে পড়তি বনেদি বাড়ির ছেলে।
বনেদি ঘরের পতন হলেও দু চারটে সত্যিকারের দামি জিনিস বংশধরদের কাছে থেকেই যায়। আংটিটা চোখে পড়তেই ষষ্ঠীর শরীরটা চনমন করে উঠল, আলসেমির ভাবটা আর রইল না। ষষ্ঠী বোকা নয়, সে জানে এই ছোকরার কাছ থেকে আংটিটা হাতিয়ে নেওয়া বড় সহজ কাজ নয়, মাথা খাটিয়ে একটা কৌশল বের করতে হবে, গায়ের জোরে বা ভয় দেখিয়ে হবে না। ছোকরা অভাবে পড়েছে বোঝাই যায়, সুতরাং বিক্রি করতে রাজি হয়ে যেতেই পারে। কালী শ্যাঁকড়ার সঙ্গে ষষ্ঠীর খুব খাতির, চুরি করা সোনারূপো সে কালীর কাছেই বেচে, কালীর সঙ্গে সাঁট করে আংটিটা জলের দরে কিনে নেওয়া যেতে পারে। সুতরাং ষষ্ঠী অপেক্ষা করতে লাগল। তারপর দেওয়ালে একটা দেও পিঁপড়েকে বাইতে দেখে সেটা সাবধানে তুলে এনে ছোকরার ঘাড়ে ছেড়ে দিল, কাজ হল। কিছুক্ষণ পরেই ছোকরা ঘাড় চুলকোতে চুলকোতে সোজা হয়ে বসল।
বড্ড পিঁপড়ে ভাই, আমাকে একটা কামড়েছে
বলে বেশ জোরে জোরে নিজের গোড়ালি টলতে লাগলো সে।
দেখো না,
ছেলেটা একটা ময়লা রুমালে মুখের ঘাম মুছল, তারপর উদাস চোখে চেয়ে রইল সামনের দিকে, অনেকক্ষণ বাদে বলল,
আচ্ছা এখানে রতনলাল বানুজ্জের বাড়িটা কোথায় বলতে পারেন? আগে তিনি আপনার কে হন?
কেউ না, উনি ব্রাহ্মণ, আমি কায়স্থ, আত্মীয়তা নেই।
ও, চেনা জানা নাকি?
তাও নয়,
তবে আমার দাদু তার সঙ্গে দেখা করতে বলে গেছেন, আমি তার কাছেই এসেছি।
ষষ্ঠী ছোকরার আঙুলের আংটিটার দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, আংটিটা হাতানোর আর কোনো উপায় রইল না। রতন বাণিজ্যের কুটুম, জ্ঞাতি, চেনা জানা কারো কাছ থেকে কিছু হাতিয়ে নেবার মতো বুকের পাটা এ তল্লাটে কারো নেই। ষষ্ঠী উঠে দাঁড়িয়ে পড়ে গলির উত্তর প্রান্তটা হাত তুলে দেখিয়ে বলল,
ওই গলিটা পেরিয়ে আমবাগান আর পুকুর পাবেন, তারপর মস্ত লালরঙা বাড়ি, ওটাই রতনবাবুদের।
ঠিক আছে, আপনি বেশ ভালো লোক। আচ্ছা, আজ তাহলে চলি।
ষষ্ঠী ফের গাড়ি বারান্দার তলায় বসতে যাচ্ছিল, ছেলেটা যেতে গিয়ে আবার ফিরে এসে বলল,
এই যে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম।
হ্যাঁ, কি কথা?
আপনার নামটা বলবেন, ভালো লোকেদের নাম জেনে রাখা ভালো।
আগে ওইখানেই তো গোলমাল। লোক যে আমি তেমন মন্দ ছিলাম না সে আমিও বুঝি, কিন্তু অন্য লোকেরা কি সে কথা মানতে চাইবে? ওই রতন মারুজ্জের কাজের নামটা বলে দেখুন না, কেমন খ্যাক করে ওঠে।
তার নামটা কি?
কানাই নামটা কেমন?
কানাই? বাহ, বেশ নাম। আপনার নাম কি কানাই?
ঠিক কানাইও নয়, তবে কাছাকাছি। আপাতত কানাই দিয়ে চালিয়ে নিন না।
বেশ, তাই হবে। আর একটা কথা, আমার হাতে এই যে আংটিটা দেখছেন, এটা বেচতে চাই। এখানে এমন আংটি কেনার লোক আছে? আমার বড় অভাব।
তা কতটা সোনা আছে?
ওসব আমি জানি না।
তা পাথরটা জুটো না আসল?
তাও জানি না, তবে বহু পুরনো আমলের আংটি, জিনিসটা ভালো হওয়ারই কথা।
কথাটা পাঁচ কান করবেন না, আমার হাতে ভালো লোক আছে। বিকালের দিকে ছটা নাগাদ আমবাগানের ইসেন কোণে চলে আসুন, আমি থাকব, সব ব্যবস্থা হয়ে যাবে।
ছেলেটা ফের ঘাড় কাত করে সম্মতি জানালো, তারপর ধীর পায়ে চলে গেল। ষষ্ঠীর বুকটা উত্তেজনায় ধড়ফড় করতে লেগেছে। আংটি যে আসল জিনিস দিয়ে তৈরি তা সে খুব জানে, পাথরটাও হীরে হওয়াই সম্ভব। অবশ্য ছেলেটাকে সেসব জানানো হবে না, চেপে চুপে বলতে হবে। তবে এরকম একটা হাঁদা গঙ্গারামকে ঠকানো খুব একটা শক্ত কাজও হবে বলে মনে হল না ষষ্ঠীর। মনের আনন্দে সে গুনগুন করে রামপ্রসাদী গিয়ে উঠল। হঠাৎ গান থামিয়ে সে ভাবল,
ব্যাপারটা একটু দেখতে হচ্ছে, ছোকরা রতন বাণিজ্যের বাড়ি গেল কোন মতলবে? ওকে দেখে রতনবাবুর মুখের ভাবখানা কেমন হয় তার একটা আন্দাজ থাকা দরকার, তাতে কাজের সুবিধে।
ষষ্ঠী উঠে পড়ল এবং হন হন করে হেঁটে আমবাগান ডাইনে রেখে রতনবাবুদের বাড়ির কাছাকাছি এসে একটা বট গাছের পিছন থেকে উঁকি মেরে দেখতে লাগল। রতন বাণিজ্যের বাড়ি বিশাল, চারদিকে বাহারি বাগান, মাঝখানে লাল রঙের দোতলা বাড়ি, মেলা খিলান গম্বুজ, গাছপালাও অনেক। বাগানের দেওয়াল ঘেঁষে সারি সারি সদেড়েক নারকোল গাছই আছে। এত দূর থেকে বাড়ির মধ্যে কি ঘটছে তা দেখাই যায় না। ষষ্ঠী দূর থেকেই খুব উঁকি ঝুঁকি মারতে লাগল, তবে এর চেয়ে কাছে এগোতে সে ভরসা পেল না। কেন যে সে রতন বাণিজ্যকে এত ভয় পায় তা সে নিজেও জানে না। রতন বাণিজ্যে সন্ডাগণ্ডা নয়, বরং তাকে ধার্মিক ও সজ্জন বলেই সবাই জানে। বয়সও যথেষ্ট কিছু না হোক, 70 তো হবেই, তবু রতন বাণিজ্যকে ভয় খায় না বা সমঝে চলে না বা তাঁর চোখে চোখে তাকায়, এমন লোক এ তল্লাটি নেই। গুন্ডা বদমাইশ চোর ডাকাত কেউই তাঁকে ঘাঁটাতে সাহস পায় না। আসল কথা হল রতন বাণিজ্যের চোখ, অমন রক্ত জল করা ঠান্ডা চোখ ষষ্ঠীর জন্মে দেখেনি। চোখের নজর যেন শরীর ফুটো করে ভিতর অবধি দেখতে পায়। তার উপর রতন বাণিজ্যে খুবই কম কথার মানুষ, মুখখানা সবসময় কেমন যেন গেরাম ভারী গোছে। ভালো মন্দ যাই হোক, লোকটাকে অগ্রাহ্যই করার উপায় নেই কারো। না, উঁকি ঝুঁকি মেরে কোনো লাভ হল না। ফটক আর সদর দরজার মুখটা গাছপালায় ঢাকা, সুতরাং একটা হাই তুলে রণে ভঙ্গ দিল ষষ্ঠী। আমবাগানটা এবার এক মারোয়াড়ি ইজারা নিয়েছে। আসল বেনারসি ল্যাংড়া পাকতে এখনো দেরি আছে। রাবণের মতো চেহারার দু দুটো চৌকিদার খাটিয়া পেতে বসে বাগান চৌকি দিচ্ছে। ষষ্ঠী তাদের সঙ্গে ভাব জমাতে কয়েকবার চেষ্টা করে দেখেছে, মোটেও পাত্তা দেয় না। আমবাগানে বেড়া আছে, ঢোকা বারণ। তবে সব বারণ শুনে চলতে গেলে ষষ্ঠীকে কবে পটল তুলতে হতো। তাই তারের বেড়াটা ডিঙিয়ে আমবাগানে ঢুকে ষষ্ঠী একবার চৌকিদারদের দিকে তাকাল। একজন খাটিয়ায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, অন্যটা বসে খৈনি ডলছে। ষষ্ঠী টুক করে গোটা দুই আম পেড়ে নিল হাত বাড়িয়ে। কলমের গাছ হাতের নাগালেই ফল। পেড়েই মাথা নিচু করে একটু চোটে হেঁটে বাগানের চৌহদ্দি ডিঙিয়ে রাস্তায় পড়ল। যা পাওয়া যায় তাই লাভ, দুনিয়ায় কোনোটাই তো ফেলনা নয়। গাড়ি বারান্দার তলায় বসে ষষ্ঠী ভাবতে লাগল,
ছোড়াটা বিকেলে এলে হয়।
সকালবেলাটায় হাবুল থাকে তার দাদুর কবজায়। দাদু ওঠেন রাত তিনটে, জপ তপ সারতে চারটে বেজে যায়। শীত গ্রীষ্ম বলে কথা নেই, দেওয়াল ঘড়িতে কাঁটায় কাঁটায় সাড়ে চারটে বাজবার টং শব্দ হতে না হতেই দাদুর হাঁক শোনা যায়, হাবুল হাবুল। দাদুর গলার জোর প্রায় কিংবদন্তী। এই গলায় মরা মানুষের নাম ধরে হাঁক মারলে মরাও উঠে বসবে। অন্তত দাদুর বন্ধু অনাথ সান্যাল, কুমুদ বোস, মহিম বিশ্বাস বা যতীন সামন্তর মতো লোক তো তাই বলেন। শোনা যায় দাদুর যখন দশ বারো বছর বয়স তখন একবার বাড়িতে ডাকাত পড়েছিল। দাদু উত্তেজিত হয়ে ধর ব্যাটাদের মার ব্যাটাদের বলে এমন চেঁচিয়েছিলেন যে ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে যায়। যাই হোক, সেই গলার একটি হাঁকেই হাবুলের গাঢ় ঘুম আটকে উঠে পালায়। ডাক্তাররা বলে মানুষের আট ঘন্টা ঘুম দরকার, কিন্তু দাদু বলেন
চার ঘন্টা ঘুম পারলেই বহু। বেশি ঘুমোলে জীবনটাকে দেখবি কখন? ঘুম বেশি করতে নেই, দুনিয়ায় কত কি দেখার আছে, বোঝার আছে, শোনার আছে, ভাবার আছে।
কিছুদিন আগে হাবুলের পৈতে হয়েছে, এখনো মাথা কদম ফুল। সকালে উঠে তাকেও আহ্নিক করতে হয়, তারপর থানকুনি পাতা আর জল খেয়ে নিয়ে শুরু হয় দৌড়ঝাঁপ আর ব্যায়াম। এইভাবে ঘন্টা দুয়েক ধরে দাদু তাকে তৈরি করে ছেড়ে দেন। কিন্তু তারপরও সারা দিন ধরে দাদুর একটা প্রচ্ছন্ন প্রভাব তার উপর কাজ করতে থাকে। স্কুলে গ্রীষ্মের বন্ধ শুরু হয়েছে, ঝাঁঝা দুপুরে নিজের ঘরে বসে হাবুল হোম টাস্ক করছিল। এমন সময় তাদের ডোবারম্যান কুকুরটা ঘাউ ঘাউ করে ডেকে উঠল। হয়তো ভিকিরি বা পুরনো কাগজওয়ালা এসেছে। একটা শক্ত অঙ্ক মেলাতে গলদ ঘর্ম হচ্ছিল হাবুল, তাই কুকুরের ডাকটা গ্রাহ্য করল না। বুড়ো দারোয়ান রামরিক কানে ভালো শুনতে পায় না, চোখেও দেখে কম। তার উপর দিন রাত হয় ঘুমোয়, না হলে বসে বসে ঢোলে। বাড়িতে কাজের লোক অবশ্য দু চারজন আছে, তার মধ্যে পাঁচু হল প্রধান। বয়স জিজ্ঞেস করলে সে বলে
১৫০-২০০ বছর তো হবে।
কালো লম্বা পাকানো চেহারা, মাথা ভর্তি সাদা চুল আর এক জোড়া মিলিটারি কায়দার মোটা সাদা গোঁপ সমেত পাঁচুর বয়সের আন্দাজ পাওয়া সত্যিই শক্ত। সে আবার দাদু ছাড়া বাড়ির আর কাউকে বিশেষ গ্রাহ্য করে না, বরং উল্টে তাকেই সবাই খাতির করে। কবে যে সে এ বাড়ির কাজে ঢুকেছিল তা কেউ জানে না। হাবুলের বাবা কাকা সকলেই তাকে জ্ঞান হওয়া অবধি দেখে আসছে। আর আছে বেনু নামে ছোকরা একটা চাকর, বেশ চালাক চতুর আর চটপটে, তবে খুব ফাঁকিবাজ। সুখনের মা এ বাড়ির বুড়ি ঝি। সে এসেছিল হাবুলের মায়ের বাপের বাড়ি থেকে, খুব ডাকসাইটে মহিলা, ঝি বলে মনেই হয় না। তবে সে খুব কাজের লোক, তাকে হুকুম দিয়ে কাজ করানো যায় না, কিন্তু নিজে থেকে সে যখনকার যা কাজ তা নিখুঁতভাবে সারে। বাড়িতে এতগুলো কাজের লোক থাকলেও হাবুলকে নিজের সব কাজ নিজেকেই করে নিতে হয়, দাদুর সেই রকমই আদেশ আছে।
সে নিজের জামা কাপড় নিজে কাছে, নিজের জুতো নিজেই বুরুশ করে, নিজের ঘরখানাও তাকেই ঝাড়পোছ করতে হয়, নিজের ইঁটো থালাও মাজতে হয়। দাদু বলেন,
দেখ আবুল, এদেশটা গরিব বলে আমরা কাজের লোক রাখতে পারি, কিন্তু দেশটা যদি উন্নত হতো তাহলে কম পয়সায় কাজের লোক রাখা সম্ভব হতো না, সব কাজ নিজেকেই করতে হতো। একদিন যখন দেশটার ভোল পাল্টাবে তখন তো কাজের লোকের অভাবে তোরা অথই জলে পড়বি। তা ছেড়ে অভ্যেস রাখা ভালো, আর নিজের কাজ নিজে করলে আত্মবিশ্বাস বেড়ে যায়।
গরমের দুপুরে হাবুলের এখন খুব জল তেষ্টা পেয়েছে, কুঁজোর জল একটু আগেই শেষ হয়ে গেছে। বাগানের এক কোণে একটা টিউবওয়েল আছে, তার জল ভারী মিষ্টি আর ঠান্ডা। অঙ্কটা মেলানোর পর জল আনতে যাবে বলে ভেবেছিল হাবুল, কিন্তু কুকুরটা এক নাগাড়ে ডেকে যাচ্ছে আর ঘন ঘন শিকলের শব্দ করছে। কে এলো একবার দেখা দরকার, তাই হাবুল উঠল। কিন্তু উঠতে মনে পড়ল দাদু বলে দিয়েছেন,
হাতের কাজ শেষ না করে কিছুতেই অন্য কাজে যাবে না, শত কষ্ট হলেও না।
অগত্যা হাবুল ফের বসে পড়ল, অঙ্কটা কেটে দিয়ে আবার নতুন সাদা পাতায় শুরু করল। এবার দু মিনিটেই মিলে গেল অঙ্কটা। কুঁজো নিয়ে হাবুল বেরিয়ে এলো। বাইরে ঝাঁ ঝাঁ রোদ, আকাশে এতটুকু মেঘ নেই, হাওয়া বইছে না, চারদিক থমথম করছে। বারান্দায় শিকলে বাঁধা কুকুরটা প্রচণ্ড লাফালাফি করছে। হাবুলকে দেখে কুকুরটা উৎসাহ পেয়ে আরো চেঁচাতে লাগলো। হাবুল একটা ধমক দিতেই কুকুরটা চুপ করে বসে জিভ বের করে হ্যাঁ 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 করে হাঁপাতে থাকে। ফটকের বাইরে একজন দাঁড়িয়ে আছে, বেশ মলিন পোশাক, ক্লান্ত চেহারা। কুঁজোটা বারান্দায় রেখে হাবুল এগিয়ে গেল।
কাকে চাইছেন?
ছেলেটা অবাক হয়ে বাড়িটা দেখছিল, কিছুক্ষণ জবাব দিল না, তারপর একটা ময়লা রুমালে মুখ মুছে বলল,
রতন বাড়ুজ্জের বাড়ি কি এটা?
হ্যাঁ, আমার দাদু,
আমি তার সঙ্গে দেখা করতে চাই।
দাদুর সঙ্গে তো এখন দেখা হবে না, বিকেল চারটের পর তিনি ঘর থেকে বেরোবেন।
দাদু দুপুরে ঘুমন না বটে, কিন্তু নিজের ঘরে বসে বিশ্রাম করেন। এই সময়টা অনেক পুঁথিপত্র ঘাঁটাঘাঁটি করা তার অভ্যেস, দুপুরে তাকে ডাকাডাকি করা বারণ।
আমি অনেক দূর থেকে আসছি, খুব ক্লান্ত, আমাকে একটু বসতে দেবে কোথাও? আচ্ছা, ওই বারান্দায় বসলে কোনো অসুবিধা আছে কি?
হ্যাঁ, কিন্তু বারান্দায় কেন, বাইরে ঘরেও বসতে পারেন, কোনো অসুবিধা নেই, আসুন।
ছেলেটা ফটক খুলে ভেতরে এলো, তারপর হাবুলের পিছু পিছু এসে বারান্দায় উঠে চারদিকটা চেয়ে দেখতে লাগল। কুকুরটা রাগে ঘড় ঘড় শব্দ করছে, কিন্তু হাবুলের ভয়ে চেঁচাচ্ছে না। লোকটা ঘরে ঢুকল না, পিঠের ব্যাগটা নামিয়ে রেখে বারান্দার একটা কাঠের চেয়ারে বসে ক্লান্তির দীর্ঘশ্বাস ছাড়ল। হাবুল কুঁজো নিয়ে বাগানের টিউবওয়েল থেকে জল আনতে গেল। মিনিট দশেক বাদে ফিরে এসে সে দৃশ্য দেখে অবাক। ছেলেটা তাদের কুকুরটার কাছে গিয়ে উবু হয়ে বসেছে আর গলায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তাদের কুকুর টমি নির্লজ্জ বেহায়ার মতো চিৎপাত হয়ে শুয়ে আদর খাচ্ছে। ডোবারম্যান এমনিতেই খুনি কুকুর, দারুণ তেজ, ভয়ঙ্কর সাহস, পাহারাদার কুকুর হিসেবে বিপজ্জনকও বটে, তাই টমি এত সহজে এরকম আনকোরা এক আগন্তুকের বশ মেনেছে দেখে হাবুল প্রথমটায় নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না।
আমাদের বাড়িতে অনেক কুকুর ছিল, আমি কুকুরদের একটু একটু বশ করতে পারি আর কি।
কিন্তু টমি তো আজ অবধি কোনো অচেনা লোককে সহ্য করেনি।
অধিকাংশ লোকই কুকুরকে অকারণে ভয় পায়, কুকুরদের স্বভাব জানা থাকলে ভয়ের কিচ্ছু নেই। আমি তো গ্রামে গঞ্জে কত কুকুরের পাল্লায় পড়েছি।
তাই নাকি?
শুধু কুকুর, নেকড়ে, বাঘ, সাপ, বুনো হাতি, তারপর খেপা শেয়াল, ডাকাত, বাটপাড়, চোর, জীবজন্তুদের স্বভাব আমার জানা, তাই ওদের নিয়ে অসুবিধে হয় না। অসুবিধে শুধু পাজি মানুষদেরকে নিয়ে।
গল্পের গন্ধ পেয়ে হাবুল কুঁজোটা রেখে একটা কাঠের চেয়ারে ধপ করে বসে পড়ে বলল,
সত্যি বলুন তো আপনার অভিজ্ঞতার কথা, একটু শুনি।
শুনবে? আচ্ছা বলবো খন। তোমাদের বাগানে ওই যে জাম গাছটায় অনেক জাম ফলে আছে, আমি কয়েকটা পেড়ে খাবো?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান আমি লগি দিয়ে পেড়ে দিচ্ছি।
না না, লগি দিয়ে পারলে পাকা জাম থেঁতলে যায়, দরকার নেই, আমি চমৎকার গাছ বাইতে পারি, আর এইভাবেই তো আমাকে বেঁচে থাকতে হয়।
এই বলে ছেলেটা বানরের মতো তরতর করে উঁচু গাছটায় চোখের পলকে উঠে গেল। চার পাঁচ মিনিট বাদেই প্রায় মগডাল থেকে এক থোকা পাকা জাম নিয়ে নেমে এলো। হাবুল নিজেও এত ভালো গাছ বাইতে পারে না, সুতরাং ছেলেটার ওপর তার বেশ শ্রদ্ধা জন্মাল। ছেলেটা এসে পাশে চেয়ারে বসে একটা জাম মুখে ফেলে থোকাটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল,
খাও। ও আপনি খান, আমার জাম খেতে খেতে অরুচি।
বেশ জাম।
আচ্ছা আপনি আমার দাদুর কাছে কেন এসেছেন?
ছেলেটা জাম খেয়ে বিচিগুলো বাঁ হাতের তেলোয় জমা করছিল, অর্থাৎ সহবত জানে। অন্য কেউ হলে বিচিটা মুখ থেকে ফুঁ করে ছুঁড়ে দিত বারান্দার বাইরে। একসঙ্গে গোটা দিনে বিচি মুখ থেকে বের করে ছেলেটা তার দিকে চেয়ে বলল,
কেন যে এসেছি তা আমি জানি না, তবে আমার দাদু মরার সময় বলেছিলেন যে বিপদে পড়লে রতন বাড়ুজ্জের কাছে যাস।
কিছু মানুষ আছে যাদের দেখলেই কেমন যেন ভালো লাগে, তাদের কাছে দুদণ্ড বসে থাকতে ইচ্ছে হয়। হাবুলের কাছে তেমন মানুষ একজন হল দাদু, আরেকজন ছিলেন স্কুলের ইতিহাসে স্যার পরিতোষবাবু, আর তৃতীয় জন হল এই ছেলেটি। একে দেখেই হাবুলের বেশ ভালো লাগছে, চেহারাখানা যেমন ভালো ব্যবহারটি তেমনি মিষ্টি।
দাদু ছাড়া আপনার কে আছে?
দাদু নেই, আসলে কেউ নেই, আমি একদম একা।
কথাটা এমন উদাস নিষ্পৃহ গলায় বলল যে হাবুলের বুকের মধ্যে কষ্ট হল একটু।
আপনি বসুন, আমি বরং দাদুকে ডেকে আনি।
না না তারা নেই, আমি বসছি, উনি বিশ্রাম করছেন, করুন।
আচ্ছা।
হাবুল ঘরে চলে এলো, কিন্তু লেখা পড়ায় আর তেমন মন বসল না। ঠিক চারটের সময় দাদুর ঘরের দরজা খুট করে খুলে যেতেই হাবুল গিয়ে হাজির।
দাদু, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে।
কে? কি নাম?
জিজ্ঞেস করিনি, একটা ছেলে।
অচেনা কেউ এলে আগে তার নাম পরিচয় জেনে নিবি তো। ইয়াকে বসিয়েছিস?
হ্যাঁ, বারান্দায়।
এই রোদ্দুরে বারান্দায়?
এলো না যে ভেতরে।
দাদু আর বাক্য ব্যয় না করে খড়মের শব্দ তুলে বারান্দায় এলেন, মুখখানা গম্ভীর, একটু অপ্রসন্ন। ছেলেটা চেয়ারে বসে ঢুলছিল, দেখেই বোঝা যায় ভীষণ ক্লান্ত। দাদু কিছুক্ষণ নীরবে ছেলেটিকে লক্ষ্য করে বললেন,
এ তো মনে হচ্ছে রামদুলালের নাতি।
রামদুলাল কে দাদু?
দাদুর মুখ চোখ হঠাৎ খুব ফ্যাকাশে দেখাচ্ছিল, চোখের দৃষ্টি যেন বহু দূরে চলে গেছে। কিছুক্ষণ চুপ করে বারান্দায় দাঁড়িয়ে ছেলেটির দিকে চেয়ে রইলেন, তারপর দূরের দিকে। হাবুল আর কিছু জিজ্ঞেস করতে ভরসা পেল না। দাদু পিছু ফিরে ঘরের দিকে রওনা দিতে দিতে তাকে বললেন,
ও ঘুমোচ্ছে, ঘুমুক, অনেকটা রাস্তা আসতে হয়েছে তো, জাগলে পরে আমার ঘরে নিয়ে আসিস, আর তোর মাকে বল ভালো করে জল খাবার তৈরি করতে, আর বেনুকে ডেকে উত্তরের ঘরখানা সাফ করে রাখতে বলে দে, ভালো করে যেন বিছানা পেতে রাখে।
আচ্ছা।
দাদু ধীর পায়ে অনেকটা যেন নিজের শরীরের ভার টানতে টানতে ঘরে ফিরে গেলেন। দাদুকে এত অন্যমনস্ক আর বিষণ্ন হতে এর আগে কখনো দেখেনি হাবুল। তার চেয়েও বড় কথা, দাদুর চোখে একটু ভয়ের আভাসও দেখতে পেয়েছে সে। রতন বাড়ুজ্জে সম্পর্কে যে যাই বলুক, এটা সবাই জানে, এরকম ডাকাবুকো লোক এ তল্লাটে আর নেই। সেই দাদুর চোখে একটা চাপা আতঙ্কের ছাপ দেখে হাবুল খুব অবাক হল। একটা অচেনা ছেলে, রামদুলাল না কার নাতি, তাকে দেখে এতটা ঘাবড়ে যাওয়ার কি আছে? হাবুল গিয়ে মাকে জল খাবারের কথা আর বেনুকে ঘর সাজানোর কথা বলে বারান্দায় ফিরে এলো। এসে দেখে ছেলেটা সোজা হয়ে বসে জাম গাছে বসে থাকা একটা ঘুঘু পাখির দিকে চেয়ে আছে।
দাদু আপনার জন্য বসে আছেন।
তুমি কখনো ঘুঘু পাখির মাংস খেয়েছ?
না, কেন?
না, এমনি জিজ্ঞেস করলাম। গত কয়েক মাসে আমাকে অনেক রকমের খাবার খেয়ে বেঁচে থাকতে হয়েছে। পুরুলিয়ার জঙ্গলে একবার একটা ঘুঘুকে পুড়িয়ে খেতে হয়েছিল। জীবজন্তু পাখি এসব মারতে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু সেই ঘুঘুটাকে না মারলে আমি খিদের জ্বালায় বোধহয় মরেই যেতাম। আমাকে দেখে তোমার দাদু বোধহয় খুশি হননি, তাই না?
দাদু যে আপনাকে দেখেছেন তা আপনি জানলেন কি করে? আপনি তো বসে ঢুল ছিলেন।
আমি কখনোই পুরোপুরি ঘুমাই না, ঘুমলেই তো বিপদ। তাই সবসময় আমার ভিতরে একজন জেগে থাকে, পাহারা দেয়।
বলে ছেলেটা উঠে দাঁড়াল। হাবুল তাকে দাদুর ঘর অবধি পৌঁছে দিল। দাদু ইজি চেয়ারে বসেছিলেন। উঠে এসে ছেলেটাকে হাতে ধরে ঘরে নিয়ে গিয়ে কপাট বন্ধ করে দেওয়ার আগে হাবুলকে বললেন,
আধ ঘন্টা যেন কেউ আমাদের বিরক্ত না করে।
হাবুল শুনেছে তার দাদু রতন বাণুজ্যে একসময় খুবই গরিব ছিলেন। তার বাবা ছিলেন পুরোহিত, তিনিও ওই বৃত্তিতেই দিন গুজরান করতেন কোনো রকমে। একবার গাঁয়ে খুব আকাল দেখা দিল। খরায় সেবার গাছপালা মরে গেল, মাটি শুকিয়ে হয়ে গেল ঝুরঝুরে, কুয়ো শুকোলো, পুকুর শুকোলো, এক ফোঁটা খাওয়ার জল পর্যন্ত জোটে না। রতন বাণুজ্যে তখন সপরিবারে বেরিয়ে পড়লেন, গিয়ে ঠেকলেন সাঁওতাল পরগনায়। শোনা যায় সেখানে ভাগ্যক্রমে তিনি এক ধনী লোকের আশ্রয় লাভ করেন, আর তারপরেই তার কপাল ফিরে যায়। কিন্তু দাদুর এই ভাগ্য পরিবর্তন সম্পর্কেও অনেক কুলোকে কুকথা বলে। কেউ বলে দাদু নাকি লোকটাকে খুন করে সম্পত্তি হাতিয়ে নেন, আবার কেউ বলে উনি চুরি করে পালান। সত্যিকারের কি যে ঘটেছিল তা কেউ জানে না। একমাত্র পাঁচুদা হয়তো বা কিছু জানতে পারে, কিন্তু তার মুখ থেকে কোনো দিনই কিছু বেরোবে না। হাবুল লক্ষ্য করল রান্নাঘরে সুখনের মা ময়দা ঠাসছে, বেনু উনুনে গুঁড়ো কয়লার ঢিমে আঁচ চেতিয়ে তুলছে ভাঙা লটপটে একটা হাত পাখার বাতাসে। হাবুল রান্নাঘরের দিক থেকে সরে এলো। উত্তরের ঘরখানা বেশ ভালো, তবে এ ঘরে কেউ থাকে না। দাদুর একখানা পুরনো ভারী সিন্দুক আছে, একটা বিলিতি লোহার ভারী ও প্রকাণ্ড আলমারি, আর অনেক কাগজপত্রের ডাঁই। কিন্তু ঘরখানার জানালা দরজা খুলে দিলে ভারী আলো ঝকমকে আর হাওয়ায় ভরা হয়ে যায়। একধারে বাগানের দোলন চাপা গাছগুলো থাকায় বর্ষাকালে চমৎকার গন্ধ আসবে। হাবুল দেখল উত্তরের ঘরে পুরনো আমলের খাটখানার ধুলো ঝেড়ে তাতে পরিপাটি বিছানা করছে পাঁচুদা। হাবুল ঘরে ঢুকে জিজ্ঞেস করল,
এই ছেলেটা কে গো পাঁচুদা?
এ জানে দাদা, কখনো দেখিনি তো।
দাদুও দেখেনি, কিন্তু দাদু ওকে চেনে।
তোমার দাদু মেলা লোককে চেনে, আর এই চিনেই হয়েছে ফ্যাসাদ, বেশি চেনা ভালো না।
ছেলেটা বোধহয় কোনো ভিআইপি টিআইপি হবে, তাই না? যা খাতির যত্ন করা হচ্ছে।
শোনো, পাঁটাকেও বলি দেওয়ার আগে খুব করে খাওয়ানো হয়, গলায় ঘি মালিশ করা হয়, মালা পরানো হয়, তাতে কি হইল?
তার মানে ছেলেটাকে কি বলির পাঁটা বলে মনে হচ্ছে তোমার?
তা বলিনি, বরং উল্টোটাই। দেখি শুনে তো মনে হচ্ছে বলির পাঁটা আমরাই, উনি দুদিনের জন্য উড়ে এসে জুড়ে বসলেন।
তুমি তাহলে ছেলেটাকে চেনো?
না দাদা, কোশ্মিন কালেও চিনতাম না।
তবে কি করে বুঝলে যে উড়ে এসে বসেছে? ছেলেটাকে দেখে দাদু অব্দি কিরকম ঘাবড়ে গিয়েছিল জানো?
কাজ সময় অত বকবক করবে না তো, যাও নিজে কাজে যাও, যাও।
হাবুল যে পাঁচুকে ভয় পায় এমন নয়, আসলে দাদু তাকে কোনো কিছুতে ভয় না পেতেই শিখিয়েছেন। হাবুলের ভূতের ভয় নেই, অন্ধকারে ভয় নেই, চোর ডাকাত পাগল কাউকে ভয় নেই। রাগী লোকদের সে খামোখা চটায় না বটে, তা বলে ভয়ও পায় না। ছেলেটা সম্পর্কে কোনো খবরই যে সহজে পাওয়া যাবে না, এটা আঁচ করে নিল হাবুল। বিকেল হয়ে এসেছে বলে সে আর দেরি না করে ফুটবল খেলার বুট জোড়া আর শর্টস ও গেঞ্জির কিটব্যাগটা নিয়ে মাঠে রওনা হল। বিকেলের আলো মরে এলে আমবাগানের ইসেন কোণে গুটি গুটি ষষ্ঠী এসে দাঁড়িয়ে চোরা চোখে ইতিউতি চাইতে লাগল। বুকটা একটু ঢিপঢিপ করছে। আংটির পাথরটা যদি হীরেই হয় তাহলে ষষ্ঠীকে আর ইহজন্মে ছেঁচড়ামি করে বেঁচে থাকতে হবে না। হীরে হলে কালী শ্যাঁকড়ার কাছ থেকে মোটা টাকা আদায় করে সে একটা বন্দুক কিনে ফেলবে, তারপর শ্যাঙাত জুটিয়ে তৈরি করবে ডাকাতের একটা দল। ছোটখাটো কাজ আর নয়, একটা গাছের গুঁড়ির আড়ালে গা ঢাকা দিয়ে ষষ্ঠী মশা তাড়াতে তাড়াতে ডাকাত হওয়ার কথা ভাবছিল। আর ভাবতেই কেমন যেন একটা শিহরণ জাগছিল শরীরে।
হীরেটা যদি খাঁটি হয় তাহলে বন্দুক কেনাটা হয়ে যাবে, তারপর দুমদাম দু দশটা করে লাশ পড়তে থাকবে এই ষষ্ঠীচরণের হাতে। লাখ লাখ টাকা লুটে বুটে নিয়ে আসবে চারদিক থেকে, গণেশ কাঙ্কারিয়ার গদি সাফ করব, বৈজুল আলোয়ানির বাড়ির ঠাকুর ঘর থেকে লুকোনো সোনা বের করব, আর যতীন সামন্তর বন্ধকি কারবারে জমা হওয়া জিনিসপত্র সোনা রূপো গরুর গাড়িতে চাপিয়ে তুলে নিয়ে আসব।
শহরের দুটো ব্যাংকে ডাকাতি করলে মোটা টাকাই এসে যাবে হাতে। কয়েক লাখ টাকা হলে ষষ্ঠী তখন জুতো মশমশিয়ে নতুন লুঙ্গি পরে বিড়ি ফুঁকতে ফুঁকতে বাজার থেকে রোজ ইলিশ মাছ আর কাটোয়ার ডাঁটা কিনে আনবে। ও দুটো খেতে সে খুব ভালোবাসে, আর তেলে ভাজা দিয়ে মুড়ি রোজ খাবে। ভাবতে ভাবতে জিভে জল এসে গেল তার, উত্তেজনায় গাছের গুঁড়িতে একটা কিলো মেরে বসল।
কিন্তু ছেলেটা যে আসছে না, আসছে তো।
রতন বাণুজ্যের লোক বড় সুবিধের নয়, ছেলেটা যদি তার কাছে ষষ্ঠীর কথা সাতকাহন করে বলে থাকে তবে তাকে চিনতে বুড়োর এক লহমাও লাগবে না। তখন হয়তো ছেলেটাকে আসতে না দিয়ে নিজেই লাঠি বাগিয়ে এসে হাজির হবে। ষষ্ঠী ভয়ে ভয়ে চারদিকটা দেখে নিয়ে একটা ঝোপের আড়ালে আরো সরে দাঁড়াল। অন্ধকারটা ক্রমে ক্রমে বেশ জমাট বেঁধে এল, মিটি মিটি জোনাকি জ্বলতে শুরু করেছে, আকাশে তারার পিদিম ফুটছে একটি দুটি করে, ঘরে শাঁখ বাজছে। ঠিক এরকম সময় হঠাৎ কে যেন পিছন থেকে ষষ্ঠীর কাঁধে হাত রাখল। শশী হঠাৎ চমকে উঠেই অভ্যাস বসে বলে ফেলল,
আমি না, আমি না, সত্যি বলছি আমি কিছু করিনি।
কি করেননি কানাই বাবু?
মানে কত পাজি লোক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, চোর গুন্ডা পকেট মারে তো অভাব নেই, আমি কারোর সাথে বাঁচে থাকি না তো, তাই কেউ ধরলেই আগে সাফাইটা গিয়ে রাখি। এই তো সেদিন ভুনো চোর পণ্ডিত বাড়ির খুঁকিদার নাকের নথ চুরি করল, আর মেধো পণ্ডিতের ছেলে রে মহেশে আমার উপরে কি চটপাট, কলিকালটা খুব জেঁকে পড়েছে মশাই, কি বলবো।
তা বটে, এবার তাহলে চলুন আংটিটার একটা ব্যবস্থা করা যাক।
ষষ্ঠীর বুকটা খুব ঢিপ ঢিপ করছে। ও যদি হীরেই হয় তাহলে আর তাকে পাই কে,
চলুন।
দুজনে মিলে হাঁটতে শুরু করলো। কালী শাঁকড়ার দোকান বাজারের মধ্যিখানে হলেও বেশ নিরিবিলি, খদ্দের বিশেষ আসে না। কালী শাঁকড়ার খদ্দেররা আসে নিশুত রাতে, চোরাই সোনা কেনা বেচা করে বলে তার দুর্নাম আছে, সুতরাং ভদ্রলোক খদ্দের তার নেই। তার চেহারাটা বেশ গোলগাল, ব্যবহার ভারী অমায়িক। আংটি ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ দেখল কালী, কোষ্ঠী পাথরে ঘষে এক চোখে একটা ঠুলি পরে নিয়ে পাথরটা ভালো করে পরখ করল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
পাথরটা আগে পোগ্রাচি বটে, সদুই টাকা দাম হবে এই বাজারে, আর সোনায় বলতে নেই অনেক খাট, বাদশাহ দিলে সব মিলিয়ে মেরে কেটে ৬-৭ টাকা দাম হয়। তা আপনি বিপদে পড়ে এসেছেন বলে ষষ্ঠী বলছিল, আমি না হয় থোক ৪৫০ দিচ্ছি, আমার ৫০ টাকাও লাভ থাকবে কিনা সন্দেহ, বুঝলেন?
ছেলেটা আংটিটা কিছুক্ষণ মুঠোয় চেপে চোখ বুজে বসে রইল। বংশগত জিনিস হাতছাড়া করতে মনে কষ্ট হচ্ছে বলে ভাবল ষষ্ঠী, কিন্তু মুখে কিছু বলল না। খানিক্ষণ পর চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা আংটি কালি শেঁকড়ার হাতে দিয়ে বলল,
তাই দিন তাহলে, আমার বড় বিপদ।
হ্যাঁ, তার বলতে দাম যাই হোক, পুরনো জিনিসের মায়াই কি কম, বিপদে না পড়লে কেউ কি হাতছাড়া করে।
কালী শাঁকরা আংটিটা লোহার সিন্দুকে রেখে 450 টাকা গুনে গুনে ছেলেটার হাতে তুলে দিল। জুলজুলে চোখে ষষ্ঠী পুরো ব্যাপারটা দেখল, বুকটা খুব ডিপ ডিপ করছে। কালী শাঁকরার চোখে আলোর ঝলকানি দেখেই সে বুঝে নিয়েছে আংটিটা ভঙ্গ বেনে জিনিস নয়। ছেলেটা টাকা নিয়ে গায়েব হয়ে যাওয়ার পর ষষ্ঠী একটা বিড়ি ধরিয়ে কালী শাঁকরার দিকে চেয়ে চোখ একটু মোটকে বলল,
কি বলেছিলাম না, খুব দাম পেয়েছি একটা।
দেখ ষষ্ঠী, 5 কান করলে কিন্তু বিপদ ঘটবে, তোর তো আমার পেটে কত থাকে না।
আচ্ছা, দোকানে ঝাঁপ বন্ধ করে আংটিটা আরেকবার বের কর তো,
একটু দেখি।
কালী শাঁকরা উঠে দোকানের দরজাটা সাবধানে বন্ধ করে খিল এঁটে দিল, তারপর লণ্ঠনের সলতেটা বাড়িয়ে সিন্দুক খুলে আংটিটা বের করে আনল।
দেখে হাসপনাশ,
কি হলো কি?
কালী শাঁকরা হাতে তেলোয় আংটিটার দিকে অবিশ্বাসের চোখে চেয়ে আছে, শ্বাস প্রায় বন্ধ, চোখ কপালে।
বলি ও কালীরা, হন পাথর হয়ে গেল কেন গো?
এতে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না রে, ওইটুকু ছেলের এমন হাসা পায়?
আরে করেছেটা কি?
এ আংটি সে আংটি নয়,
মানে
যেটা দেখেছিল সেটাই ভরিটাক সোনা, আসল হিরে। আর এটা এটা সে পেতল আর কাঁচ, 3 পয়সা দাম।
বলো কি?
দুজনেই আহাম্মকের মতো হাঁ করে দুজনের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে পেয়ে দাঁত কড়মড় করে ষষ্ঠী বলে উঠল,
আসল হীরাটার দাম কত বলো তো?
কম করে ধরলেও 1 লাখ টাকার কাছাকাছি। কত বড় হীরে, আমি জন্মেও দেখিনি। কি চিল্লা,
বোকা বানিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব, ওই হীরে যদি বাগাতে না পারি তো আমার নাম ষষ্ঠী নয়।
ওরে তোর মনে শেষে এই ছিল রে, নিজের ভাইয়ের মতো তোকে ভালোবাসতাম, শেষে কিনা একটা জোচ্চোকে চুটিয়ে এনে আমার সর্বনাশটা করলি রে বাবা।
তোর সঙ্গে বেইমানি করলে আমার ধর্মের শরীরের কালীরা, হ্যাঁ কোন দেবতার নামে দিব্যি করতে হবে বলো বলো বলো, আমি করছি। আর ছোড়াটার সঙ্গে আজই চেনা হলো, কিন্তু ও যে শালা এত বড় ধুরন্ধর তার মুখ দেখে তো বুঝতেই পারিনি। তবে এই বলে রাখলাম কালীরা, যেমন করে হোক ও আংটি আমি উদ্ধার করে আনবই।
ভাবি সত্যি ভাবি, তবে তবে ছোড়া যে এলেন দেখে গেল তাতে কাজটা সহজ হবে বলে মনে হয় না, খুব সাবধান।
কথাটা ষষ্ঠীও হাড়ে হাড়ে জানে যে ছোকরার কাছ থেকে আসল আংটি বের করে আনা যার তার কর্ম নয়, কিন্তু রাগের মাথায় মানুষের মনে হয় হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা। কালী শাঁকরার দোকান থেকে বেরিয়ে এসে ষষ্ঠী গন গন করতে করতে খানিক দূর গেল। ইস্পার ওস্পার একটা কিছু করতেই হবে আজ, কি করবে তাও সে খানিকটা আঁচ করে নিল। আজ রাতে সে রতন বাণুজ্যের বাড়ি হানা দেবে, একটা খুনে কুকুর আছে ও বাড়িতে, তা থাক। ষষ্ঠী 20 মাখানো মাংসের টুকরো নিয়ে যাবে, কুকুরকে নিকেশ করে ছোকরাটাকে ঘুমের ওষুধ স্প্রে করে ঘুম পাড়াবে। এই 2 কর্ম জানালার বাইরে থেকেই করে নেওয়া যাবে, কাজগুলো হয়ে গেলে ঘরে ঢোকা জলপৎ তরলং। তারপরেও যদি কেউ বাধা দেয় তো ষষ্ঠীর ছোড়া আছে, বাগনোক আছে, ব্লেড আছে। অবশ্য আজ অবধি খুন দূরে থাক, ষষ্ঠী কাউকে তেমন জখমও করেনি, কিন্তু আজ সে করেই ফেলবে একটা ইস্পার ওস্পার। মেছো বাজারের কাছে কে যেন পিছন থেকে ডাকল,
কোথায় চললি আমার মেলটনের মতো?
ষষ্ঠী ফিরে দেখল টিকে গুন্ডা, দশাশয়ী চেহারা, পরনে লুঙ্গি, গায়ে ফিনফিনে স্যান্ডো গেঞ্জি, ইয়া গোঁফ, বাবরি চুল, গলায় সোনার চেন ও একখানা ধুকধুকি ঝুলছে। টিকে গুন্ডা খুবই তালেবর লোক ছিল এক সময়, বাজারে তার মাংসের দোকান, তবে এখন আর তো দাপট নেই। শোনা যায় টিকে গুন্ডা টাকা নিয়ে খুনটুন করে। তাকে দেখে ষষ্ঠীর মাথায় চড়াক করে বুদ্ধি খেলে গেল। ছোকরাটাকে জব্দ করতে হলে টিকে গুন্ডার চেয়ে উপযুক্ত লোক আর কে আছে?
টিকেদা, খুব ঠেকায় পড়ে গেছি, এর উদ্ধার করে দিতে পারবে?
এই টাকা ধার চাইবি নাকি? ওসব হবে না।
আরে না না, ধার চাইবো কেন, বরং তোমাকে কিছু পাইয়ে দেবো খন, তবে কাজের পর।
তুই কাজ করি আমাকে টাকা দিবি? বলিস কি রে, এই লটারি পেয়েছিস নাকি? নাকি মাথাটা বিগড়েছে?
মাথাও বিগড়েনি, লটারিও পাইনি, তবে একটা ব্যাপার ঘটেছে, একটা তিনটে ছোকরাকে সাফ করে দিতে হবে।
বটে, তুই আমাকে টাকা খাইয়ে খুন করাতে চাস? তোর এলাম তো দিব্যি বেড়েছে রে ষষ্ঠী। তো ছেলেটা কে?
এসো না, যদি রাজি থাকো তো বলো, বেশি বক বক করো না।
আরে কত টাকা দিবি আগে শুনি।
দু পাঁচশো যা হোক দেবো, তুমি ঠকবে না।
ঠিক আছে, না রাজি হলুম। এবার বলতো ছোকরাটা কে, আর তাকে খুনিবা করতে চাইছিস কেন?
ষষ্ঠী একটু সাবধান হল। আসল বৃত্তান্ত জানতে পারলে টিকে নিজেই লাখ টাকার আংটিটা গাপ করবে।
দেখো বাপু, অত খোতেন নিলে তোমাকে কাজ করতে হবে না। যদি রাজি থাকো তো রাত ১২টার পর আমবাগানে রিসেন কোণে হাজির থাকবে। হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে যাবো তোমাকে।
আর সে তো বুঝলাম, কিন্তু কোথায় নিয়ে যাবি? কোথায়? হ্যাঁ,
একটা বাড়িতে, তবে কার বাড়ি তা এখনই বলবো না।
বাড়ি নিয়ে যাবি, তারপর কি হবে? হ্যাঁ,
তারপর তারপর কাজ খুব কঠিন নয়। বাইরে থেকে দরজা খুলে দুজনে ভেতরে ঢুকবো, যাকে খুন করতে হবে তাকেও আগে থেকে ঘুম পাড়িয়ে দেবো, তোমাকে তেমন মেহনত করতে হবে না, বুঝলে?
এই আমি তেমন কাপুরুষ খুনি নই রে, যে ঘুমন্ত মানুষকে খুন করব, জীবনে করিনি। খুন করতে হয় তো বাপের ব্যাটার মতো মুখোমুখি দাঁড়িয়ে জলজ্যান্ত মানুষকেই করব। হ্যাঁ,
সে তো ভালো কথা, কিন্তু তোমারও তো বলতে নেই, মানে বয়স তো কম হলো না, গায়ে তোমার সারের মতো জোর আছে তাও সত্যি, কিন্তু এ ছোকরার বয়সও কম, পিজেও আছে, বুঝলে?
আর তা খুনের পর কি হবে?
ব্যাস, তারপর তুমিও কেটে পড়বে, আমিও কেটে পড়বো,
কেটে পড়বো। এই সৃষ্টি, এই তোর আর কোনো মতলব নেই তো? হ্যাঁ
না, সত্যি বলছি, মা কালীর দিন।
টিকে হঠাৎ তার বিশাল থাবায় ক্যাক করে ষষ্ঠীর ঘাড় চেপে ধরে প্রায় শূন্যে তুলে ফেলে বলল,
পেট থেকে সত্যি কথা, এই বেলা বের না করলে তুই ঝাঁকুনিতে তোর মগজের ঘুলিয়া করে নড়িয়ে দেবো রে।
বলছি 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 বলছি, ছাড়ো, দমাটকে যাবে তো।
এবার বল,
তার কাছে আমার একটা আংটি আছে, সেটা শুধু খুলে নেব আঙুল থেকে।
তোর মাতা আছে বটে সুস্থি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাকবো আমবাগানে রিসেন কোণে রাত ১২টায়, দেখা যাক তারপর তোর কি রামতি।
ছেলেটা আসার পর থেকেই যে দাদুর মন খারাপ হয়ে গেছে সেটা বুঝতে পেরে হাবুলের মনটাও ভালো নেই। বিকেলে ফুটবলের মাঠে সে আজ খুবই খারাপ খেলল, দুবার ওপেন নেট পেয়েও গোল করতে পারল না, ভুল পাস করল অজস্র, ড্রিবলিংও খুব খারাপ হলো তার। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ছেলেটার খোঁজ করে জানল সে বেরিয়ে গেছে। হাবুল গিয়ে দাদুর কাছে দাঁড়াল।
দাদু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব।
দাদু মধু আর স্বর দিয়ে মারা স্বর্ণ সিন্দুর খাচ্ছিলেন, মুখ তুলে বললেন,
বলো।
ছেলেটা কে গো?
নিয়তি।
নিয়তি? তার মানে?
মানে বোঝার মতো বয়স তোমার হয়নি, তবে এই ছেলেটা আসায় তোমাদের সুখের দিন শেষ হয়ে গেল, দুঃখের জন্যে তৈরি হও। তিলে তিলে এতকাল ধরে যা তৈরি করেছিলাম তার কিছুই মনে হয় আর থাকবে না।
হাবুল বেশি কিছু বুঝতে পারল না, তবে তার মনে হচ্ছিল দাদু যতটা দুঃখ করছেন ততটা সর্বনাশ তাদের হওয়ার কথা নয়। কিন্তু সে মুখে আর কিছু বলল না, হাত মুখ ধুয়ে আহ্নিক সেরে পড়তে বসল। পড়ার ঘরে বসে থেকেই হাবুল টের পেল তার বাবা কাকারা একে একে কাজের জায়গা থেকে ফিরে এলেন। কিছুক্ষণ পরেই দাদু তাদের নিজের ঘরে ডেকে পাঠালেন। ব্যাপারটা যে এত গুরুতর হয়ে দাঁড়াচ্ছে সেটা হাবুলের একদম ভালো লাগছিল না। আজ পড়ায় হাবুলের মন নেই, বার বার আনমনা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর অসহ্য লাগায় সে উঠে পড়ল, তারপর সোজা গিয়ে ছেলেটার ঘরে হানা দিল। ছেলেটা ফিরেছে এবং একটা মাপবার ফিতে দিয়ে খুব মনোযোগ সহকারে জানালা থেকে খাট অবধি কি সব মাপযোগ করছে।
কি করছেন?
হ্যাঁ, ওই রাতের অতিথিদের জন্য তৈরি থাকছি।
রাতের অতিথি মানে কি চোর? আমাদের বাড়িতে চোরটোর আসে না, টমি আছে। আর তাছাড়া দাদুকে এখানে সবাই খাতির করে আর ভয় পায়।
আমি যদি চোর হতাম তবে এসব বাধা আমার কাছে বাধাই হতো না।
হ্যাঁ, কিন্তু আপনি তো আর চোর নন। আর তাছাড়া এখানকার চোরেরা আমাদের বাড়ি ঢুকবেই না।
আজ ঢুকতে পারে, এতদিন আসেনি বলেই কি আজ আসবে না? এসো এসো, ভিতরে এসে বসো, আলাপ করি।
হাবুল সসংকোচে ভিতরে ঢুকে চেয়ারে বসল। ঘরটা বেশ ঝকঝক করছে এখন।
তোমার নাম যে হাবুল সেটা আমি জানি। আমার নাম হলো গন্ধর্ব কুমার, বিচ্ছিরি নাম, তাই না?
একটু পুরনো কিন্তু বেশ ভারিক্কি।
হ্যাঁ, আমাদের পরিবারে ভারিক্কি নাম রাখাটাই চলছিল। তুমি আমাকে গেনুদা বলে ডেকো, আমার ডাকনাম গেনু, ওই গন্ধর্বেরই সংক্ষিপ্ত সংস্করণ আর কি।
ছেলেটাকে হাবুলের বেশ লাগছে, হাসি খুশি, আমুদে, উজ্জ্বল। তবু যে কি কেন দাদুর এত ভয়?
আচ্ছা, আমার দাদুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক বলুন তো।
আপনি নয়, তুমি। আমাকে তুমি বলে ডাকলে খুশি হব।
সে ঠিক আছে, এবার জবাবটা দাও।
সত্যি বলতে কি, তোমার দাদু যদি নিজে থেকে কিছু না বলেন তাহলে আমারও জানার সাধ্য নেই যে তার সঙ্গে আমার কিসের সম্পর্ক, বা আমাকে দেখে তিনি এত ঘাবড়েই বা গেছেন কেন।
তুমি নিজে কিছু জানো না?
তেমন বিশেষ কিছু নয়, তবে এটুকু জানি যে সাঁওতাল পরগনায় আমাদের কিছু জমি জমা ছিল, আর ছিল মস্ত এক কারবার। এখন আর কিছুই নেই, আমি কপর্দক শূন্য। আমার কিছু শত্রু আছে, সেই সব নানা কারণেই আমাকে দেশ ছাড়তে হয়েছে। শুধু দাদুর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তারপরেই বেরিয়ে পড়ি।
তোমার দাদু কি আমার দাদুর বন্ধু?
তা তো তোমার দাদুই বলতে পারবেন, আমি কিছুই জানি না গো। তবে আমার দাদু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন যেন অবশ্যই রতন বাণুজ্যের সঙ্গে দেখা করি, আর সেই জন্যই আসা।
তোমার বাড়িতে আর কে কে আছে?
বললাম না, কেউ নেই। বছর দশেক আগে আমাদের বাড়িতে একদল লোক চড়াও হয়ে সবাইকে মেরে ফেলে। শুধু দাদু কোনোক্রমে আমাকে নিয়ে পালিয়ে বেঁচে যান। তারপর থেকে আমি আর দাদু কেবল জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, গা গঞ্জে মজুর খেটেছি, ভিক্ষে করেছি। বাড়িতে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না।
কেন উপায় ছিল না? কেন?
কিছু লোক আমাদের ভয়ঙ্কর শত্রু, তারা এখনো সেখানে অপেক্ষা করে আছে, ফিরে গেলেই তাদের হাতে মরতে হতো। আমি দাদুকে প্রায়ই বলতাম, চলো না দাদু, অন্য কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। কিন্তু দাদু সে কথায় আমল দিতেন না। দাদুর খুব ইচ্ছে ছিল নিজেদের বিষয় সম্পত্তি আবার উদ্ধার করবেন, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব নয়।
তুমি তো তাহলে খুব কষ্ট করেছো গো গেনুদা।
কষ্ট বলে কষ্ট, সাংঘাতিক কষ্ট। প্রত্যেকটা দিনই ছিল বেঁচে থাকার লড়াই। তবে সেই জীবনেরও একটা আনন্দ আছে, শিকার করে বা বনের ফল পাকুড় পেড়ে আমাদের খাওয়া চলত, গাছের ডালে বা মাটিতে শুয়ে কত রাত কেটে গেছে। সেই জীবন কিরকম তা তুমি ভাবতেও পারবে না হাবুল। ভিক্ষে করতে যখন লোকালয়ে আসতাম তখন কষ্ট হতো সবচেয়ে বেশি। আমাদের একসময় রাজার মতো সম্মান ছিল, তাই হাত পাততে ভীষণ লজ্জা করত। কিন্তু বেঁচে থাকতে গেলে তো সবই করতে হয় বলো। আবার এরকম কষ্ট করে করে আমি শিখেছিও অনেক।
হাবুল সম্মোহিতের মতো এক দৃষ্টে গন্ধর্বের মুখের দিকে চেয়েছিল। কি সুন্দর মুখ, কি সরল চোখের দৃষ্টি! এই লোকটাকে দাদু কেন ভয় পাচ্ছে তা কিছুতেই তার মাথায় ঢুকছিল না। ভয় নয়, গন্ধর্বকে দেখে মায়া হওয়াই তো স্বাভাবিক। গন্ধর্ব অন্য মনস্কের মতো জানালার বাইরে অন্ধকারের দিকে চেয়েছিল।
আমাদের কাছে থাকো না গেনুদা, তোমার কোনো কষ্ট থাকবে না। আমার তো দাদা নেই, তোমাকে দাদা বলে ডাকব।
দাদা? আরে আমাকে তো তুমি ভালো করে চেনো না এখনো।
আমি জানি তুমি ভালো ছেলে।
আমার তো কেউ নেই, তাই তোমাদের মতো একটা পরিবারে নিজের জনের মতো থাকতে পারলে ভালোই হতো, কিন্তু তা তো হওয়ার নয়।
কেন নয় গেনুদা?
আমার অনেক কাজ বাকি পড়ে আছে, পরে শুনবে।
ও, আমি পড়তে যাচ্ছি, কিন্তু কাল তোমার গল্প শুনব।
গন্ধর্ব হ্যাঁ বা না কিছুই বলল না, একটু হাসল মাত্র। পড়ায় একদম মন বসছিল না হাবুলের। দাদুর ঘরে বন্ধ দরজার পিছনে কি নিয়ে কথা হচ্ছে তা বারবার আন্দাজ করার চেষ্টা করছিল সে। অবশেষে রাত দশটা নাগাদ দরজা খুলে সকলে বেরিয়ে এল। প্রত্যেকের মুখই গম্ভীর এবং থমথমে, চুপচাপ যে যার ঘরে চলে গেল। রাতে সকলেই একসঙ্গে খেতে বসল বটে, কিন্তু কেউ কারো সঙ্গে ভালো করে কথা বলছিল না। গন্ধর্বকে শুধু ভদ্রতা সূচক দু একটা কথা বলা হল। খাওয়ার পর হাবুলের ছোট কাকা বীরু এসে হাবুলের ঘরে ঢুকল। বিছানায় শুয়ে পায়ের ওপর পা তুলে হাঁটু নাচাতে নাচাতে বলল,
সব শুনেছিস?
ছোট কাকা যেমন সাহসী তেমনই আমুদে। ছোট কাকাকে হাবুল খুব ভালোবাসে। সে বলল,
কিছু শুনিনি তেমন, কি হয়েছে ছোটকা?
কেস খুব খারাপ। আমাদের যা কিছু সম্পত্তি টম্পত্তি আছে সব নাকি ওই ছোকরার। বাবাকে নাকি ওর দাদু মেলা বিষয় সম্পত্তি দিয়েছিলেন। কথা ছিল তার নাতি কোনোদিন ফিরে এলে সব ফিরিয়ে দিতে হবে। সেই নাতি এবার 100% হাজির।
আচ্ছা, এই লোকটাই যে রামদুলালের নাতি তার কোনো প্রমাণ আছে?
আছে, একটি আংটি আর একটা চিঠি।
আর দাদু যদি সম্পত্তি ফিরিয়ে না দেয়?
তোর দাদু সেরকম লোক নয় রে। রামদুলালের নাতি না এলে সম্পত্তি দিতে হতো না, কিন্তু এসে যখন পড়েছে তখন তো উপায় নেই। আজ বৈশাখী অমাবস্যা, তো আজ রাতেই সে তার লোহিত নামে দুটো লোক আসবে, বুঝলি তো? তারা রামদুলালের বিশ্বস্ত দুই প্রজা। তারা নাকি প্রত্যেক বৈশাখী অমাবস্যায় এসে দেখে যায় যে রামদুলালের নাতি এলো কিনা। আমি অবশ্য কোনোদিন সে তার লোহিতকে দেখিনি। তুই দেখেছিস?
দেখেছি, দুজন ঠিক একরকম দেখতে, খুব স্ট্রং চেহারা, তবে বুড়ো, একজন ফর্সা আর একজন কালো।
তাহলে ঠিকই দেখেছিস, জমজ ভাই। তাদের ওপর হুকুম আছে, সম্পত্তি ফিরিয়ে দেওয়া না হলে তারা বাবাকে খুন করবে।
খুন করা অত সোজা?
খুন করা যে সোজা নয় তা ওরাও জানে, আমরাও জানি। আর ওরা এও জানে যে খুন করার দরকার হবে না, তোর দাদু সবই ফিরিয়ে দেবে। তবে সে তার লোহিতকে আন্ডার এস্টিমেট করাটাও ঠিক নয়। তারা একসময় রামদুলালের লেঠেল ছিল, বিস্তর খুন খারাপি করেছে।
আমি দুই ঘুষিতে দুজনকে?
হ্যাঁ, থাক থাক, আর বীরত্বে কাজ নেই। সম্পত্তি যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে তখন আর চিন্তা কি?
তাহলে সবাই চিন্তা করছে কেন?
ভাববার কারণ আছে। তোর দাদুর কাছে রামদুলালের একটা আংটি ছিল, দামি হীরের আংটি, 1.5 লাখ দাম হবে। ঠিক আংটি বললেও ভুল হবে, ওটা একটা রাজকীয় অভিজ্ঞান, বুঝলি তো? গন্ধর্বর আঙুলেও ঠিক ওরকম একটা আংটি আছে। প্রতিবার তোর দাদুকে সে তার লোহিত এলে সেই আংটি দেখাতে হয়। তা আজ বৈশাখী অমাবস্যা বলে দুপুরবেলা নাকি আংটিটা বের করতে গিয়েছিল তোর দাদু, দেখে আংটি চুরি আছে।
চুরি? এ বাড়ি থেকে?
সেইটাই তো আশ্চর্যের বিষয় আবলা। বাবা নিজে দারুণ সাবধানী, তার উপর এতগুলো লোক আমরা রয়েছি বাড়িতে, টমি আছে, চুরি গেল কি করে সেটাই রহস্য।
দাদু কি বলল?
কি করে চুরি গেল তা তোর দাদু কিছুতেই বুঝতে পারছে না। আংটিটা ছিল লোহার আলমারির মধ্যে, চাবি তোর দাদুর কাছেই থাকে, 3 বেলা বালিশের নিচে চাবির গোছা নিয়ে শুয়েও থাকে, তবু চুরি গেছে।
তোমরা পুলিশ ডাকবে না ছোটকা?
সে তো নিশ্চয়ই, কিন্তু আজ রাতে সে তার লোহিত এলে সেই আংটি তো আর দেখানো যাবে না।
আজই দেখাতে হবে? আচ্ছা, 2 দিন সময় নিলে হয় না?
না, এই শ্বেত আর লোহিত এরা প্রিমিটিভ ওয়ার্ল্ডের লোক, বুঝলি, কতগুলো অন্ধ কুসংস্কার মেনে চলে। বৈশাখী অমাবস্যার রাত ছাড়া ওই আংটির দিকে যে তাকাবে সেই নাকি অন্ধ হয়ে যাবে। অবশ্য হ্যাঁ, রামদুলালের বংশধররা ছাড়া।
যত সব গুল গল্প
তা হবে, কিন্তু আমার বাবা তোর দাদু সেই গুল গল্প বিশ্বাস করে তো। আর তোর দাদু বৈশাখী অমাবস্যা ছাড়া ওই আংটির দিকে কখনো তাকায়নি। প্রবলেমটা হলো, সে তার লোহিতকে যদি আংটিটা না দেখানো যায় তবে তারা খুব ঠান্ডা মাথায় তোর দাদুকে খুন করার প্ল্যান নেবে।
নিক না, আমরাও পুলিশে খবর দিচ্ছি।
দুর্বোকা, খুনের ভয়টাই কি একমাত্র ভয়? আংটি চুরি যাওয়াটা লজ্জার ব্যাপার না, বিশেষ করে আজই যখন রামদুলালের নাতি তার সমস্ত বিষয় সম্পত্তি দাবি করতে এসেছে। ঠিক সেদিনই আংটিটা খুঁজে না পাওয়া এটা একটা বিশ্রী অস্বস্তির কারণ। তোর দাদু ভীষণ ভেঙে পড়েছে।
গন্ধর্ব চুরির কথা জানে?
না না, গন্ধর্ব কিছুই জানে না।
গন্ধর্ব তা খুব ভালো লোক।
হ্যাঁ, আমার সঙ্গেও আলাপ হয়েছে, বেশ ছেলে, চালাক চতুর, তোর মতো হাবা নয়।
হ্যাঁ চটকা, গন্ধর্বদা খুব কষ্ট পেয়ে এত দূর এসেছে।
আর একটু কষ্ট করে যদি আজকের বৈশাখী অমাবস্যাটা পার করে আসত তাহলে আর কোনো ঝামেলা থাকত না।
কেন ঝামেলা থাকত না? কেন?
তোর দাদুর সঙ্গে নাকি রামদুলালের শর্ত ছিল, আজকের বৈশাখী অমাবস্যা পার হয়ে গেলে এবং তার নাতি না এলে বিষয় সম্পত্তি চিরকালের মতো তোর দাদুর আমার বাবার হয়ে যাবে, আর কোনো দায় থাকবে না। আর এই ইশেত লোহিত এরাও আর আসবে না।
ইস, সত্যি?
তোর দাদু তো তাই বলল, সবই প্রিমিটিভ আমলের ব্যাপার স্যাপার, কিন্তু আংটিটাই ঝামেলা পাকিয়েছে। ওই পয়মন্ত আংটিটার দামও বিস্ত্রী রকম বেশি, তার উপর ওটা নিয়ে নানা কিংবদন্তি আছে। মেটেরিয়াল ভ্যালুর চেয়ে কিংবদন্তির ভ্যালু অনেক হাই।
আচ্ছা, আংটিটা কিভাবে চুরি গেল তা তুমি ভেবে পাচ্ছ?
না, চোর কোনো প্রমাণ রেখে যায়নি, তবে তোর দাদু বলল দু তিন দিন আগে এক সকালে উঠে ঘরের দরজা খোলা দেখেছে। তোর দাদুর ঘরে পাঁচুদাও শোয়, দুজনের কারোরই ভালো ঘুম হয় না, বারবার ওঠে, ফলে দুজনেরই কেউ হয়তো একবার দরজা ঠিক মতো লাগাতে ভুলে গেছে, এই ভেবে তোর দাদু আর বেশি উচ্চবাচ্য করেনি।
তোমার কাউকে সন্দেহ হয় না ছোটকা?
না, সন্দেহের স্টেজ এখনো আসেনি, এখন বিস্ময়ের স্টেজ চলছে। বিস্ময় কাটলে সন্দেহ শুরু হবে।
তাহলে কি হবে ছোটকা?
একটা আইডিয়া মাথায় এসেছে, তবে তাতে কতদূর কাজ হবে তা জানি না।
কি আইডিয়া?
এই সে তার লোহিতকে যদি আজ রাতের মতো এ বাড়িতে ঢোকা থেকে ঠেকিয়ে রাখা যায় তাহলে অনেক দিক সামাল দেওয়া যাবে।
খুব ভালো আইডিয়া ছোটকা।
আইডিয়া তো ভালো, কিন্তু ঠেকানোটা যাবে কিভাবে সেটাই তো ভেবে পাচ্ছি না। কোন দিক দিয়ে তারা আসবে জানা নেই, তাদের চেহারা জানি না, কেমন স্বভাবের লোক তাও জানি না, ঠেকাবো বললে কি আর ঠেকানো যায়?
আমি তাদের চিনি, চলো ঠিক খুঁজে বের করে ফেলবো, তারপর রাস্তায় ল্যাং মেরে ফেলে দেবো।
ওরে, ল্যাং মেরে ফেলে দিলে কি তারা ছেড়ে দেবে তোকে?
না, ঝগড়া করবে, আমিও ঝগড়া করবো, করতে করতে রাত কেটে যাবে। আরো ভালো হয় ল্যাংটা একটু জোরে মারলে পা মচকে গিয়ে যদি একবার।
ঠিক এই সময় দরজায় পাঁচু এসে দাঁড়ালো, চোখ দুটো ধকধক করে জ্বলছে, মুখে ফেটে পড়ছে চাপা রাগ, গলায় একটা ব্যাঘ্র গর্জনের মৃদু নমুনা তুলে বলল,
কি শালা পরামর্শ হচ্ছে তোমাকে তখন থেকে? বাকি নিবিয়ে শুয়ে পড়ো না।
পাঁচুর মুখে চোখে রাগ থাকলেও ধমকের তেমন তেজ নেই, শুয়ে পড়তে বলছে বটে কিন্তু সেটা চাইছে না। হাবুল গিয়ে পাঁচুর হাত ধরে ঘরে টেনে এনে বলল,
এই পাঁচুদা শোনো শোনো, এদিকে শোনো, এদিকে এসো, তুমি সে তার লোহিতকে চেনো?
পাঁচু মেঝের ওপর হাঁটু মুড়ে বসে ক্লান্তির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
খুব চিনি, তাদের কাণ্ডকীর্তি কথাও মেলা জানি, রামজুলালের বাজির মাটির তলার চোর কুঠুরিতে এখনো শয়ে শয়ে মানুষের কঙ্কাল পাওয়া যাবে। বাইরে থেকে তোমাদের কথা আমি সব শুনেছি, এই সে তার লোহিতকে ঠেকানোর বুদ্ধিটা ভালো, রাত কেটে গেলি তারা কাল সকালে আর আংটি দেখতে চাইবে না, কিন্তু তাদের ঠেকানো বড় সহজ কাজ নয়। আমার তো ইচ্ছে ছিল দুটোকে এই বল্লমে গেঁথে একেবারে নিকেশ করে দি, ফাঁসি হলে আমার হবে, কিন্তু গর্তামশাই সেই কথায় চটে যান।
ঘটনাটা কি একটু বলবে পাঁচুদা?
সে ছাতকাহন গল্প। অট্টামশাই যখন দেশ ছেড়ে পশ্চিমে রওনা হন, তখন দেশে ঘোর আকাল। ট্রেনে চেপে যেতি যেতি ভোরবেলা একটা জায়গায় গাড়ি থামতেই কর্তামশাই লট বহন নিয়ে নেমে পড়লেন। মনে মনে নাকি সংকল্পই ছিল, যেখানে ভোর হবে সেখানেই নেমে পড়বেন। জায়গাটা খুব খারাপও ছিল না। দু চার দিন ঘোরাঘুরি করে একদিন এক মুদির দোকানে খবর পেলেন কয়েক মাইল দূরে পাহাড়ে ঘেরা একটা আজব জায়গা আছে, সেখানে কাজ মিলতে পারে।
এ গল্প তো আমরা জানি, লক্ষণগড় তো
জানো, কিন্তু সবটা জানো না। লক্ষণগড়ে রামদুলাল রায় রাজত্ব করত বটে, কিন্তু সে নামে মাত্র। জমিদার ঘোট প্রজা মাত্র কয়েক ঘর, তার উপর সাত শরীকে ঝগড়া। বড় তরফ রামদুলাল কর্তামশাইকে কাজ দেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে পড়ানোর কাজ, সামান্য বেতন। কষ্টে সিষ্টে কর্তামশাই যে চলে যেত, তবে এই কথা সত্যি যে কয়েক বছরের মধ্যেই কর্তামশাই রামদুলালের খুব বিশ্বাসী লোক হয়ে উঠেছিলেন। সবাই জানত কর্তামশাই এক কথার মানুষ, সত্যবাদী, চালচলনে সংযত। এই সময় রাজবাড়ির বুড়ো পুরুত মারা যাওয়ায় কর্তামশাইকে রামদুলাল ওই পুরোহিতের কাজটাও দেন। তা বিশালাক্ষীর মন্দিরটা ছিল বহু পুজনো, অনেক দিন কোনো সংস্কার হয়নি। রামদুলালের এমন টাকা নেই যে মন্দির ছাড়াই করে। কর্তামশাই তাই একদিন নিজের হাতে মন্দির সংস্কার করতে লেগে গেলেন। আর সেই ঘটনাতেই যত বিপত্তি। বলি সে গল্প জানো?
না, শুনিনি।
অত্যন্ত গোপন কথা, এতকাল কাউকে বলার হুকুম ছিল না, আজ বিপদের দিন তাই বলছি। সেও এক বৈশাখী অমাবস্যার দিন, কর্তামশাই বিকেলে একটা শাবল দিয়ে বিগ্রহের সিংহাসনের তলায় জমা শ্যাওলা চেঁচি পরিষ্কার করছিলেন। সিংহাসনটা হঠাৎ ধকধক করে নড়ে উঠল। তলায় মেঝের উপর দেখা গেল একটা চৌকোনো ফাটল, বুঝে কর্তামশাই প্রথমটা ঘাবড়ে গেলেও কাউকে কিচ্ছুটি বললেন না। গভীর রাতে মন্দিরে ঢুকি, ফের সেই আড়াই মন ভারী সিংহাসন টেনে সরিয়ে শাবলের চার দিয়ে চৌকোনো জায়গাটা ফাঁক করলেন। এবার কাজটা বলছি যত সহজ, কাজে কিন্তু ততটা ছিল না। ভারী পাথরের সেই চাংড়া তুলতে হাতি লাগে গো হাতি।
তুমি তখন কোথায় ছিলে?
কর্তামশাইয়ের সঙ্গে দুজনে মিলেই ওই কাণ্ড করি। পাথর সরাতে দেখি নিচে গর্ত, প্রায় সাত হাত গভীর কুয়োর মতো। তা সেই গর্তের মধ্যে দুটো পেতলের বাক্স কুলু পাঁটা। আমরা দুজনেই বুঝতে পারলুম এ হল গুপ্তধন। ইচ্ছে করলেই আমরা সেই দুটো বাক্স রাতারাতি ছড়িয়ে ফেলতে পারতুম, বুঝলে? রামদুলাল টেরও পেত না। গর্ত চাপা দিয়ে সিংহাসনটা জায়গা মতো বসিয়ে দিলেই হল, কিন্তু কর্তামশাই তা হতে দিলেন কই? পরদিন সকালে রামদুলালকে চুপি চুপি খবরটা দিয়ে দিলেন। সেই থেকে রামদুলালের অবস্থা ফিরে গেল।
তোমাদের কিচ্ছু দিল না?
দিয়েছিল সামান্য কিছু বকশিস, যা পেয়েছিল তার তুলনায় কিছুই নয়। সোনা দানা মোহর হীরে জহরত মিলিয়ে সে কোটি টাকা হবে। টাকা পেয়েই বাবুয়ানির মাত্রা বাড়িয়ে দিল রামদুলাল। ঘন ঘন ভোজ দিতে লাগলো, বাড়ির ভোল পাল্টালো, নতুন গাড়ি কিনলো। আর তাই দেখেই শরীরদের মধ্যে কুচকুচ ফিসফিস শুরু হয়ে গেল। লোকটারা বড় ভালো ছিল না। সচিদুলাল ছিল সাক্ষাৎ ডাকাত, যেমন রাগি আর তেমনি নির্দয়। রামদুলাল যে বিশালাক্ষী মন্দিরে বংশগত গুপ্তধন পেয়েছে, এ কথাটাও চাউর হতে খুব বেশি দেরি হয়নি। আমার মনে হয় আহ্লাদে বেহের হয়ে এই রামদুলাল নিজেই সে কথা কবুল করেছিল। ফলে সজিকরা দাবি করতে লাগলো, গুপ্ত ধন একা রামদুলালের নয়, ওতে কাজেরও ভাগ আছে। ফলে লেগে গেল বখেরা।
গুপ্ত ধন একা একা সবটা হাতিয়ে নেবে তা হয় নাকি? ঠিকই তো, নিজে গাড়ি কিনবে, বাবুখানা চাল চালবে, আর আমরা
আমাদেরও কিন্তু বকরা আছে,
ভাগ না পেলে আমরা সব জায়গা ছাড়বো।
ঝগড়া কাজিয়ায় লক্ষণগড় তখন গরম। সেই গরমের মধ্যেই একদিন আর পাঁচজন শরিকের লোকজন নিয়ে শচীদুলাল চড়াও হল রামদুলালের ওপর। বললে বিশ্বাস করবে না, একেবারে রক্ত গঙ্গা বয়ে গেল।
কেউ বাঁচেনি?
কর্তামশাই বুদ্ধিমান লোক, কিছু একটা ঘটবে আঁচ করে নিজের পরিবারকে আগে ভাগেই দেশে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। শুধু এই আমি তার সঙ্গে ছিলাম। রামদুলাল তাড়া খেয়ে শুধুমাত্র একটা নাতিকে কোলে নিয়ে পালাতে পেরেছিল।
তাহলে দাদুকে সম্পত্তি দিয়েছিল কখন?
কর্তামশাইয়ের মতো বিশ্বাসী লোক যে হয় না তা রামদুলালের চেয়ে ভালো আর কে জানে। একটা পিতলের বাক্স সে কর্তামশাইয়ের কাছে আগে গচ্ছিত রেখেছিল, তখনই ওই শর্তটা করে রাখে। তবে শর্ত এও ছিল, 25 বছরের মধ্যেও যদি তার নাতি গিয়ে সম্পত্তি দাবি না করে তবে তা তোমার দাদুর হয়ে যাবে। যখন এই শর্ত হয় তখন সাক্ষী ছিলুম আমি আর শেঠ লোহিত নামে দুই যমজ ভাই। রামদুলালও আন্দাজ করেছিল শরিকরা একদিন চড়াও হতে পারে, তাই আগে ভাগে নিজের ভবিষ্যৎ গোছাতে ওই বাক্সটা কর্তামশাইয়ের কাছে চালান দেয়। ইজের আংটিটা ছিল ওই বাক্সের সবচেয়ে মূল্যবান জিনিস। একটা ভূর্জপত্রে লেখা ছিল, এই অভিজ্ঞান যেন কখনোই পরহস্তে না যায়, যদি যায় তাহলে বংশের বাইরের কেউ যেন একমাত্র বৈশাখী অমাবস্যার রাত ছাড়া এই আংটির দিকে না তাকায়, তাকালে সে অন্ধ হয়ে যাবে। অন্য বাক্সতেও ঠিক ওই রকম একটা আংটি ছিল, যেটা এখন গন্ধর্বর হাতে রয়েছে।
আচ্ছা, গন্ধর্বদের আংটির দিকে তাকালেও কি চোখ অন্ধ হয়ে যাবে আমাদের?
না না না, ওই বংশের কারো হাতে থাকলে আর ভয় নেই।
এসব কিংবদন্তি হলো ফর সিকিউরিটি সেক, যাতে কেউ আংটি চুরি করতে সাহস না পায়।
তারপর কি হয়েছিল তুমি জানো?
রামদুলাল আর তার নাতির কি হয়েছিল তা আর জানি না। লোকটা বড় জেদিয়ার এক গুঁয়ে, রাজবংশের ধাত যাবে কোথায়? কর্তামশাইদের কাছে এলি রাজার হালে থাকতে পারত, কিন্তু তা সে করেনি। রাজ্যোদ্ধারের চেষ্টাতেই নাকি জীবনটা দিয়েছে। আর কর্তামশাইয়ের কথা তো জানোই, সেই পেতলের বাক্সের ধন সম্পত্তি দিয়ে এখানে জোর জমা করেছেন। নানা কাজ বাজেও তার মেলা টাকা খাচ্ছে, কিন্তু সর্বদাই তিনি জানেন যে এসব কিছুই তার নয়। সেই জন্যেই তোমাদের কখনো বাবুয়ানা করতে দেন না, সর্বদা স্বাবলম্বী হতে শেখান।
এই সে তার লোহিতের কথা কিছু বলল না?
না, বলে লাভ নেই, তারা ঠিকই আসবে তাই বলে কোনো লাভ নেই। কর্তামশাইকে তারা কোনোদিনই পছন্দ করত না। তবে এটা ঠিক, তাদের মতো বিশ্বাসী লোক হয় না। রামদুলাল বা নাতির জন্য তারা একেবারে জান দিতে পারে। বুড়ো হয়েছে বলে দুর্বল ভেব না, বুড়ো হাড়েও অনেক ভেলকি দেখাতে পারে। আজকে রাতটা কেটে গেলে তাদের জাগে জুড়ি শেষ, এটা তারাও জানে। কাজেই আজ রাতে তারা আসবে, হয়তো সহজ পথে না এসে অন্য পথ নেবে, দুজনেই তো অতিশয় ধূর্ত। সুতরাং ল্যাং মেরে ফেলে দেওয়ার আশাটি ছাড়ো, অত সোজা কাজ নয়।
তবে কি করা যায় বলতো?
কিছু একটা করতেই হবে, চুপচাপ বসে থাকলে তো চলবে না। আংটি চোর যেই হোক সেও অতি পাকা লোক,
কিন্তু আংটি দেখাতে না পারলে ওরা দাদুকে মেরে ফেলবে কেন?
সেই রকমই কথা হয়েছিল হাবুল বাবু, আংটি হাজারে রামদুলালের বংশ লোপাট হয়ে যাবে। আপদকালে অন্যের কাছে গচ্ছিত রাখা চলে, কিন্তু চুরি গেলে বা হারালে চলবে না। পাছে লোভে বা অভাবে পড়ে কর্তা মশাই আংটি বেচে দেন বা হারিয়ে ফেলেন, সেই ভয়েই ওরম ধারা শর্ত করা হয়েছিল। তবে বাপু, খুন খারাপের কথা রামদুলালের মাথায় আসেনি। সে কর্তা মশাইকে বাস্তবিকই বিশ্বাস করত। খুনের কথা তোলে ওই শেঠ আর লোহিত, আজ তাদেরই দিন গো।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হীরের আংটি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। রাত 10:30 নাগাদ যখন বাড়িতে কেউ ঘুমোতে গেল না, তখন রতন বাণুজ্যে তাঁর ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ডেকে বললেন,
তোমরা যে যার ঘরে গিয়ে দৌড় দিয়ে শুয়ে পড়ো, সারা শব্দ করো না, সব বাতি নিভিয়ে দাও। আজ রাতে আমার কাছে বিশেষ দুজন অতিথি আসবে, তাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। তাছাড়া আর একজন বিশেষ অতিথি বাড়িতে আছেন, তিনি যেন ঘুণাক্ষরও কিছু টের না পান।
রতন বাণুজ্যের আদেশ অমান্য করার সাধ্য কারও নেই। সকলেই ঘরে গিয়ে দরজা বন্ধ করল। আস্তে আস্তে অমাবস্যার রাত গভীর হতে লাগল। নিজের ঘরে রতন বাণুজ্যে আর পাঁচু জেগে অপেক্ষা করতে লাগল। রাত আরেকটু গাঢ় হল, অন্ধকার আরো ঘুটঘুটি। শেয়াল এক প্রহরের জানান দিল। রতন বাণুজ্যের বাড়ির বাগানে কোনো নড়াচড়া নেই কোথাও, শুধু জোনাকি জলে আর ঝিঁঝি ডাকে অবিরাম। হঠাৎ আমবাগানের দিক থেকে বেড়ালের মতো একটা ছায়া লাফিয়ে উঠল দেওয়ালের উপর, তারপর আরো একজন। দেওয়ালের উপর উঠে কিছুক্ষণ নিস্পন্দ রইল দুটি ছায়া, চারদিকটা ভালো করে অনুভব করে নিল, তারপর নিঃশব্দে ঝুল খেয়ে নেমে পড়ল বাগানে। কুকুরটা ডেকে ওঠার কথা ডাকল না, তেড়েও এল না। দুজনে গাছপালার ফাঁক দিয়ে নিঃশব্দে এগোতে লাগল। উত্তরের ঘরের জানালা খোলা, জানালার নিচে কলাবতীর মস্ত মস্ত ঝোঁপ, দুটি ছায়া নিঃসাড়ে সেই ঝোঁপের মধ্যে ডুবে গেল। একটু পরে অত্যন্ত আস্তে আস্তে একজন মাথা তুলল, কান পেতে শুনল ঘরের ভিতর থেকে কারুর নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা। আওয়াজ না পেয়ে লোকটা একটা স্প্রে গান তুলে ঘরের মধ্যে তীব্র ঘুমের ওষুধ ছড়িয়ে দিল। শ্বাসের শব্দ আস্তে আস্তে আরো গাঢ় হয়ে গেল। জানালায় লোহার শিক এবং বেশ মজবুত। স্প্রে গান ঝোলার মধ্যে রেখে লোকটা একটা অ্যাসিডের শিশি বের করে দুটো শিকের গোড়ায় ঢেলে দিল একটু একটু করে। কয়েক মিনিট পর দ্বিতীয় লোকটা দু হাতের চাপে দুটো শিক দুদিকে সরিয়ে অনেকটা ফাঁক করে ফেলল। নিঃশব্দে ঘরে ঢুকল দুজন। একজন একটা কমজোরি টর্চ জেলে বিছানায় আলো ফেলে বলল,
হয়তো।
অন্যজন একটু ঝুঁকে গন্ধর্বের আঙুল থেকে আংটিটা খুলে নিল। চোখের পলকে সেটা ট্যাঁকে গুঁজে সে ঘরের অন্যান্য জিনিসে মন দিল। ঘরে খুব বেশি কিছু নেই, একটা কাঁসার গ্লাসে জল ঢাকা ছিল, সেটা ঝোলায় পুরল লোকটা। দ্বিতীয় জন কোমর থেকে একটা ভোজালি বের করে বলল,
বলিস তো আবার খুনটা করে ফেলেছিস।
থাকে, যেটা দাও।
হ্যাঁ, তার মানে
চুরি এক জিনিস, খুন অন্য। খুনের আর কোনো দরকারও নেই, আসল জিনিস পেয়ে গেছি।
কিন্তু আমার টাকাটা?
সামান্য টাকা আমি মারব না। এখন চলো চলো চলো, জায়গা মতো জিনিসটা পৌঁছে দিতে হবে।
টিকে গুন্ডা আর আপত্তি করল না, দুজনে আবার জানালা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে দেওয়াল ডিঙিয়ে বাইরে চলে এলো।
কুকুরটা ডাকলো না কেন বলো তো?
সেটাই আমিও ভাবছিলাম রে, ওইরকম বদমেজাজি কুকুর একদম চুপ মেরে রইল।
দুজনে আমবাগানের ছায়ায় গা ঢাকা দিয়ে হেঁটে বাঁশবনের অন্ধকারে ঢুকল। এ পথে শর্টকাট হয়, রাস্তাও নিরাপদ। বাঁশবনে একটু গভীরে ঢুকেই টিকে ডাকল,
চলো টিকে।
আরে দাঁড়া দাঁড়া, যাবো যাবো, আগে আংটিটা দে।
আংটি? আংটি আংটি তোমাকে কেন দেবো? ও তো বখরার মাল নয়, তোমাকে থোক টাকা দেবো বলেছি, ঠিক দেবো।
হ্যাঁ আংটি বকরার জিনিস নয়, কে বললো তোকে? আল বাদ বকরার জিনিস দে
না।
টিকে এক হাতে ষষ্ঠীর গলাটা টিপে ধরে অন্য হাতে তাকে একটা 5 কিলো ওজনের চড় কষালো। তারপর তার ট্যাঙ্ক থেকে আংটিটা খুলে নিয়ে নিজে ট্যাঙ্কে ভরে বলল,
এবার চল। হ্যাঁ করে দেখছিস কি, চল।
ষষ্ঠী আর গাঁই গুঁই করল না, গালে হাত বোলাতে বোলাতে টিকের পিছু পিছু হাঁটতে লাগলো। কালী শেখরা জেগে বসে থাকবে এরকম কথা ছিল, আংটিটা পেলেই সে হিরে খুলে নিয়ে সোনা গড়িয়ে ফেলবে। কিন্তু কার যত দেখা গেল, কালী শেখরা জেগে নেই, ঘর অন্ধকার, দরজাও বন্ধ।
কালিদা, ও কালিদা!
আরে অত আস্তে ডাকলে শুনতে পাবে না। কালিদা, ও কালিদা!
জবাব নেই। ষষ্ঠী দরজায় ধাক্কা দিল,
কালিদা, এই কালিদা!
অমনি দরজা খুলে গেল ঝড়াত করে। ভিতরে ঢুকে দৃশ্য দেখে দুজনেই হাঁ। কালী শেখরা উপুর হয়ে পড়ে আছে, তার সিন্দুক খোলা, আলমারি হাঁ হাঁ করছে। কি হয়েছে তা বুঝতে দুজনের এক লহমা লাগল। মুখে চোখে জলে ছিটে দিতেই কালী শেখরা অবশ্য চোখ মেলল, তারপর ডুকরে কেঁদে উঠে বলল,
কি হয়েছে বলো তো?
আমার আর বাকি কি রাগলি বাবার, এতকাল ধরে তিল তিল করে জমানো টাকা পয়সা শোনা নানা সব সব পাঁচ মিনিটের মধ্যে লোপা।
চুপ করো, ফালতু কাঁদবে না, কি করে লোপাট হলো সেটা বলো।
মিনিট 10-15 আগে ষষ্ঠীর গলা শুনলাম বাইরে থেকে, কালিদা কালিদা করে ডাকছে। উঠে দরজা খুলে দিতে একটা লোক ঘরে ঢুকে বলল, তুই শব্দটি করার সময় পেলাম না, একটা একটা রজ্জা বসিয়ে মাটিতে একবার ফেলে দিল। তারপর আর কেঁদতে মনে নেই, উঠে দেখি সব ফসা।
ষষ্ঠী লোকটা যে এক নম্বরের বদমাস সেটা কেনা জানে, সুযোগ পেলে নিজের মায়ের গয়নাও চুরি করবে। কিন্তু কালিদা আমার কথা শোনো, গত 2 ঘন্টায় ষষ্ঠী তোমার দোকানে আসেনি, কারণ ও আমার সঙ্গে ছিল। হ্যাঁ
তাহলে সে ষষ্ঠী মাস্তুতে ভাই হবে, কিন্তু আমি যে ধনে প্রাণে গেলুম রে, ধনে প্রাণে গেল, ধনে প্রাণে গেল।
না 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 না, একেবারে যাওনি, সেই আংটিটা পাওয়া গেছে, যা চুরি গেল তা সুদে আসলে তুলে নিতে পারবে।
কিন্তু ভাগ বাটোয়ারা কেমন হবে সেটা আগে শুনি।
কত চাস?
50,000।
বলিস কি ডাকাত, আমার কত গেছে জানিস? আরে 1,00,000 হবো, আর তারপর 400 টাকা সন্ধ্যে দিয়ে ছেলেটার হাতে একবারে গুনে গুনে দিয়েছি।
শোনো, তোমার যা গেছে তা উসুল করো, আংটির দৌলতে তোমার অনেক থাকবে। হ্যাঁ আমি 50,000 আর ষষ্ঠী
500 টাকায়
তো আমায় দিয়ে খুন করাতে চেয়েছিলি, যাসনি? টিকে তোর কাছে খুব সস্তা হয়েছে না রে, 500 টাকা যে তোকে দেওয়া হচ্ছে, এই ঢের, এই নিয়ে সুখে থাক।
আংটি যদি খাঁটি হয় তাহলে 5,000 পাবি, ষষ্ঠী পাবে 500, রাজি থাকলে দে।
দুপক্ষে তুমুল দরাদরি শুরু হয়ে গেল।
পাঁচ, মোটা 5। হ্যাঁ না 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 না, আমার কুড়ি চাই,
কুড়ি পাঁচ কালি
আরে পাঁচ
চলে উনিশ
আমারটা আমি
তুই থাম আর তোর থাম পনেরো আঠেরো
উনিশ ছয়
চলো
সাত
পনেরো
আট
চোদ্দ
সাড়ে আট
না না চোদ্দ তো বললাম ফাইনাল হয়ে গেল তো
আমার কথা আর
কি শুনবো
আমার কিছু নেই
ঠিক আছে শোনো
আধ ঘন্টা বাদে সিদ্ধান্ত হলো ষষ্ঠী পাঁচশো পাবে আর টিকে পাবে দশ হাজার টিকে ট্যাগ থেকে আংটিটা বের করে কালী সাঁকড়ার হাতে দিয়ে বলল
না না এবার দেখো দেখো এই জিনিস খাঁটি তো দেখো ভালো করে
কালী সাঁকড়া চোখে ঠুলির মতো একটা আতস কাচ লাগিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আংটিটা দেখে বলল
সেইটাই সন্দেহ নেই কিন্তু আজ রাতে তো টাকা দিতে পারছি না আমার যা ছিল এখানে সব গেছে তার উপর এই ঘোর অবশ্যই ঘরের টাকা বের করাও তো পাপ কাল সকালে এসে টাকা নিয়ে যাস
ও বাবা বেশি বুদ্ধি না তা হবে না
কেন
টাকা না পেলে আংটি তোমার কাছে করছি তো রাখে কোন মুকু হ্যাঁ
বেজার মুখে উঠে কালী সাঁকড়া দেওয়ালে লাগানো গুপ্ত সিন্দুক খুলে টাকা বের করে দিয়ে বলল
এখন বিদে আমার অনেক কাজ চাচা
ষষ্ঠী আর টিকে বেরিয়ে এলো টিকের মুখে হাসি ষষ্ঠী ধুতির খুঁটে চোখ মুচছে আগে টিকে পিছনে ষষ্ঠী সরু অন্ধকার গলিটার মুখে দেওয়ালে পিঠ দিয়ে একটা পাগল গোছের লোক দাঁড়িয়ে বিড় বিড় করছিল তাকে বিশেষ নজর না করে পেরিয়ে যাচ্ছিল দুজনে কিন্তু ঘটনাটি ঘটল বিদ্যুৎ বেগে দুজনে ঠাহরি করতে পারল না যে কি হল টিকে নিশ্চিন্ত মনে হাঁটছিল তার গায়ে অসুরের জোর কোমরে ভোজালি বুকে দুর্জয় সাহস ট্যাঁকে দশ হাজার গা গরম করা টাকা এ তল্লাতে তাকে ঘাঁটানোর সাহস কারো নেই কিন্তু পাগলটা হঠাৎ ঠ্যাং বাড়িয়ে ছোট্ট একটা ল্যাং মারল তাকে আর সঙ্গে সঙ্গেই ঘাড়ের ওপর এসে পড়ল হাতের চেটোর একটা দুর্জয় কোপ দশাশয় চেহারা টিকে একবার মাত্র কোক শব্দ করে উপুর হয়ে পড়ে গেল আর নড়ল না ষষ্ঠী ঘটনাটা বুঝতেই পারেনি আচমকা টিকে ওরকম গদাম করে পড়ে যাওয়ায় সে বেশ ভেলা চাকা খেয়ে গিয়েছিল পাগলটা খুব ধীরে সুস্থে হিসেব নিকেশ করে তার কপালে একটা ছোট্ট গাঁটটা মারল ষষ্ঠী খুব অমায়িকভাবে মাটিতে বসে পড়ল তারপর চোখ উল্টে গু গু করতে লাগল পাগলটা নিচু হয়ে টিকে ট্যাঙ্ক থেকে দশ হাজার আর ষষ্ঠী ট্যাঙ্ক থেকে পাঁচশো টাকা বের করে জানালা দরজা বন্ধ করে কালী সাঁকড়া বাতি জেলে আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল হিরেটা খুলে সোনা গলিয়ে ফেলতে হবে নইলে চোরাই জিনিস ধরা পড়তে কতক্ষণ ঠিক এই সময় বাইরে থেকে টিকে ডাকল
কালিদা ও কালিদা
আমার কি চাচ
বলছিলাম কি আমার বউটা ভীষণ দরজাল তুমি তো জানো
তা জানি
আমি এত রাতে বাড়ি ফিরলে বউ আমার টাকা হাতিয়ে দেখবে টাকাটা পেলে নিয়ে নেবে তাই বলছিলাম টাকাটা আজ রাতের মতো তোমার কাছে থাক কাল এক ফাঁকে যখন বউ বাড়িতে থাকবে না তখন এসে নিয়ে যাব
এই কথায় কালী সাঁকড়া খুশি হল টাকা তার প্রাণ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই মনটা ভালো থাকে দশ হাজার টাকা হাতছাড়া হওয়ায় মনটা খিচুড়ে ছিল এতক্ষণ
দাঁড়া দরজাটা আজ রাতে আর খুলব না জানলাটা ফাঁক করছি হাত গলিয়ে দিয়ে দে
তাই নাও কালিদা টাকাটা সাবধানে রেখো ফের যেন চুরি ডাকাতি না হয়
কালী সাঁকড়া জানলার ছিটকিনি খুলে পাল্লা ধরে অনেক ঠেলা ঠেলি করল কিন্তু পাল্লা এমন এঁটে গেছে যে খুললই না
এটা খুলছে না রে
এইভাবে রাত খাবার করে দেবে নাকি জানলা খুলছে না তো দরজাটা একটু ভাগ করো টাকাটা দিয়ে চলে যায় আমারও তো সময় নেই
কালী অগত্যা দরজাটার হুড়কো খুলে একটু ফাঁক করল তারপর যে কি ঘটল তা কালী সাঁকড়া নিজেও বলতে পারবে না
একটুখানি ফাঁক হওয়া দরজাটা দিয়ে যেন একটা বিকট ঘূর্ণি ঝড় বয়ে গেল। কালী শাঁকড়া চিৎপাত হয়ে পড়ে গেল মেঝে। পাগলটা কালী শাঁকড়ার দিকে একটুক্ষণ চেয়ে রইল, তারপর খুব ধীরে সুস্থে শীষ দিতে দিতে কালীর কাজ করার জল চৌকিটার ওপর থেকে এখনো অক্ষত আংটিটা তুলে নিয়ে আলোয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে আঙুলে পড়ে নিল। তারপর দেওয়াল হাতড়ে হাতড়ে বের করে ফেলল গুপ্ত সিন্দুক। কালীর কোমরের কষি থেকে চাবি খুলে নিয়ে সিন্দুক থেকে সোনা দানা আর টাকা পয়সা বের করে একটা লম্বা গেজে ভরে ফেলল। বেরিয়ে এসে দরজাটা ভেজিয়ে দিল সাবধানে। দ্রুত পায়ে অন্ধকারে মিলিয়ে গেল। তার হাব ভাবে আর পাগলামির চিহ্নও ছিল না। গোটা ঘটনাটা ঘটতে 10 মিনিটের বেশি লাগেনি। আমবাগানে দুজন দারোয়ান আছে। এক মারোয়াড়ি বাগান ইজারা নিয়ে দারোয়ান দুজনকে আনিয়ে পাহারায় বসিয়েছে। ভোজপুরি দুই দারোয়ানেরই বেশ দশাশয়ী চেহারা। পেতলে বাঁধানো লাঠি হাতে তারা পালা করে বাগান পাহারা দেয়। একজন ঘুমোলে অন্যজন জেগে থাকে, একজন খানা পাকায় তো অন্যজন ডন বৈঠক দেয়। আমবাগানের মধ্যেই তারা ছোট্ট একখানা ঝোপড়ি বানিয়ে নিয়েছে। উনুন জেলে সেখানেই তারা রুটি আর ভাজি তৈরি করে। কখনো মনের আনন্দে চেঁচিয়ে গানও গায়, তুলসীদাসের রামায়ণও পড়ে মাঝে মাঝে। আজ সন্ধের মুখে জটাজুটো ধারিয়ে একজোড়া সাধু এসে ঝোপড়ির সামনে দাঁড়িয়ে গাল বাজিয়ে বিকট চিৎকার করে হাঁক মারল,
জয় শিবশম্ভু, জয় সীতারাম,
জয় বজরংবলী, জয় জয় বজরংবলী।
দুজন দারোয়ানি ভোরকে গিয়ে একেবারে সাধুদের পায়ের গোড়ায় গিয়ে পড়ল।
গড় লাগি সাধু বাবা, গড় লাগি, গড় লাগি।
দুই সাধুরই বয়স সাংঘাতিক, দেখলেই মনে হয় 100 বছর পার করে দিয়েছে। কিন্তু মেদহীন রুক্ষ শরীরে ব্রহ্ম তেজ যেন ফেটে বেরোতে চাইছে। সাধুরা ঝোপড়ির বাইরে দুটো খাটিয়ায় বসে খানিক জিরোল। ততক্ষণ দুজন দারোয়ান রামরিক আর রামভারসে খুব যত্ন করে হাওয়া করল তাদের। জলটল খাওয়ালো মিছরি আর লেবু দিয়ে। সাধুরা দুজনকেই বিস্তর আশীর্বাদ করে বলল,
তোদের সেবায় আমরা খুব খুশি হয়েছি রে বেটা। আজ রাতটা ভাবছি তোদের ঝুপড়িতেই থেকে যাব। যা, ভালো করে রুটি পাকা, সঙ্গে অড়হর ডাল, ঘি আর আলু পটলের ডাল না যেন থাকে।
রামরিক আর রামভারসে এই আদেশে বিগলিত হয়ে গেল। ভালো করে আটা মেখে ভিজে ন্যাতায় জড়িয়ে রাখল রামরিক। রামভারসে ছুটল বাজারে আলু আর পটল আনতে। দুই সাধু সন্ধে থেকে রাত 10টা পর্যন্ত দুই খাটিয়ায় শুয়ে টানা ঘুম দিল। ততক্ষণ পালা করে রামরিক আর রামভারসে তাদের পা টিপে দিল। রান্না হওয়ার পর ডেকে তুলে যখন সাধুদের খাওয়াতে বসালো দুজন, তখনই বুঝতে পারল বাস্তবিক সাধুদের ক্ষমতার শেষ নেই। দুজনকে 10খানা করে পুরি এবং বিশাল সাইজের রুটি দেওয়া হয়েছিল প্রথমে। সাধুরা সেটা স্রেফ ডাল দিয়ে উড়িয়ে দিল, আরো 10খানা করে ওড়ালো ডাল না দিয়ে, শেষে চাটনি দিয়ে আরো 5খানা। ফলে রামরিক আর রামভারসেকে ফের আটা মেখে নিজেদের জন্য রুটি পাকিয়ে নিতে হল। খাওয়া দাওয়া হয়ে গেলে পর দুই সাধু মিলে সিদ্ধি ঘুরতে বসে গেল। ঘুরতে ঘুরতেই তারা নানা রকম তত্ত্ব তালাশ নিতে লাগল।
অনেক সেবা করেছিস তোরা, তা কতদিন আছিস তোরা এখানে?
জায়গাটা কেমন? দক্ষিণ দিকে বাড়িটা কার?
ওখানে কে কে থাকে? কোন নতুন লোক এদিক দিয়ে যায় নাকি?
আচ্ছা একটা কথা বল, ও বাড়িতে আজ কেউ এসেছে?
সাধুদের এসব কথা জিজ্ঞেস করাটা তেমন স্বাভাবিক ঘটনা নয়। তবে রামরিক আর রামভারসে নিতান্তই সহজ সরল এবং ভক্তিমান বলে কোনো সন্দেহ করল না। নানা কথার ফাঁকে ওরা এও জানিয়ে দিল,
ও ঘর মে আজ এক নয়া মেহমান আয়া হ্যাঁ, উম্র বহুত হি কম হ্যাঁ, चेहरा भी देखा है, मालूम पड़ता है बहुत ही गरीब दुखियारा।
साधु दूजन गम्भीर भावे सब शुने सिद्धि घोटा शेष करे रामरिक और राम भरोसे लोटाय अर्धेकटा सिद्धि ढेले दिए निजेराओ निये बसलो। एटा सेटा गल्प होते होते हठात रामरिक और राम भरोसेर भीषण हाई उठते लागलो। घुमे चोख बुझे आसते लागलो এবং কয়েক মিনিটের মধ্যেই কোন রকমে মাটিতে গামছা পেতে শুয়ে দুজনেই নাক ডাকাতে লাগল। দুই সাধু লণ্ঠনের ম্লান আলোয় পরস্পরের দিকে চেয়ে একটু হাসল, তারপর ঝোলা থেকে টর্চ বের করে চারদিকটা ঘুরে ঘুরে একটু দেখল। আমবাগানের শেষে পুকুর ধারে একটা মরা গাছ আছে, দুজনে সেই গাছটার তলায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। রাত্রি ক্রমে গভীর থেকে গভীরতর হতে লাগল, কিন্তু দুই সাধু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। হঠাৎ তীব্র দুটো শীষের শব্দ হল পরপর, একটা লম্বা একটা খাটো। সাধু দুজন ধীরে ধীরে গাছতলা ছেড়ে বেরিয়ে এল। ষষ্ঠী যখন চোখ মেলল তখন তার কপালে মস্ত একটা ট্যান, তখনও তার মাথাটা ঝিমঝিম করছে, চোখে সর্ষে ফুলও দেখতে পাচ্ছে সে। ওই অবস্থাতেই নিজের ট্যাঙ্কটা একটু হাতিয়ে দেখল, ট্যাঙ্ক ফাঁকা। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে আবার চোখ খুলে সে দেখল টিকে গুন্ডা এখনো গন্ধমাদনের মতো পড়ে আছে সামনে। দেখে ফিক করে একটু হেসে ফেলল ষষ্ঠী। তার মোটে 500, টিকের গেছে 10,000, উচিত শিক্ষা হয়েছে।
ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কপালের ফের না হলে টিকের যাওয়ার কথা ছিল 500, আর আমার 10,000।
10,000 তার ট্যাঙ্ক থেকে গেলে ষষ্ঠী শোকে আর উঠে দাঁড়াতে পারত না, 500 শোক অনেক কম। ষষ্ঠী তাই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল, গন্ধ মাদনটার দিকে তাকিয়ে আবার ফিক ফিক করে হাসল সে। পাগল বেশি ডাকাতটা টিকেকে একটা ল্যাং আর একটা 82 সিক্কার রদ্দা কষিয়েছে, সেই তুলনায় ষষ্ঠীর ভাগে পড়েছে মাত্র একটা গাঁটটা। ভগবানই চিরকাল গরিবকে দেখেন। নিজের কপালে ট্যাম্পটাই একটু হাত বোলাল ষষ্ঠী, তারপর টিকে টাকা হাতিয়ে দেখল। দেখে রাখা ভালো, টাকাটা যে সত্যিই গেছে সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে ষষ্ঠী টিকের কোমর থেকে ভোজালি খানা খুলে নিল। সাবধানের মার নেই বাবা। তারপর ষষ্ঠী বুক চিতিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল,
বিশ্বাসঘাতক শয়তান,
বলে ক্যাঁত ক্যাঁত করে কয়েকটা লাথি কষালো টিকের কোমরে। টিকে অবশ্য লাথি টাথি টের পেল না, আরো কিছুক্ষণ টিকের উদ্দেশ্যে গালমন্দ বর্ষণ করে সে রণে ভঙ্গ দিল। আংটি গেছে, টাকা গেছে, তবু ষষ্ঠীর এরকম আনন্দই হচ্ছিল। তার মোটে 500 গেছে, কপালে মাত্র একটা ছোট্ট আলু, আর টিকে তার গেছে 10,000, হাঁটুতে ল্যাং, ঘাড়ে রদ্দা। ও যা আনন্দ হচ্ছে ষষ্ঠীর! একটু জিরিয়ে এক ঢোক জল খাবে বলে ষষ্ঠী আবার কালি শ্যাঁকড়ার দোকানে ফিরে এলো। শ্যাঁকড়ার পো আংটিটা জোর দাঁও মেরেছে, রাত জেগে বসে সোনা গলাচ্ছে নিশ্চয়ই।
কালিদা, ও কালিদা, ও যা হুজ্জতটাই গেল, দেখো কি গন্ধবদনটা কেমন দাঁত ছেত্রে পড়ে আছে গলির মাথায়। কালিদা,
কিন্তু কালি শ্যাঁকড়ার বন্ধ ঘর থেকে কোনো জবাব এল না। ষষ্ঠী দরজাটা ঠেলতেই সেটা খুলে গেল। সন্তর্পণে ঘরে ঢুকে তার মুখ হাঁ, কালি শ্যাঁকড়া কেতলে পড়ে আছে মেঝে, আংটি হাওয়া গুপ্ত সিন্দুক হা হা করছে।
কালিদাকে একেবারে ফসা করে দিয়ে চলে গেছে গো।
গুপ্ত সিন্দুকের খবরটা আগে জানত না ষষ্ঠী, আজ রাতেই প্রথম দেখল যখন কালি তাদের টাকা বের করে দিল। ষষ্ঠী নিজের মনেই বলে উঠল,
দুঃখটা কেন হয়েছে জানো কালিদা, একটা অজ্ঞাত কুলশীল এসে সব নিয়ে চলে গেল, এ কাজ তো আমারই করা উচিত ছিল বলো। টাকায় গয়নায় হীরের আংটিতে কয়েক লাখ বেরিয়ে গেল গো।
দুঃখ করতে করতে আবার একটা খুশি খুশি ভাবও এসে পড়ল ষষ্ঠীর। কালী শ্যাঁকড়া তার বন্ধু লোক হলে কি হয়, এক নম্বরের হাড় কেপ্পন, হাজার টাকার মাল নিয়ে 200 টাকা ঠেকায়। লোকটা ঠকবাজ জোচ্চোর তো বটেই, বাটপাড় বললে কম বলা হয়। পাপে দুনিয়াটাই ভরে গেল, কলিকালার বলে কাকে, তা ভগবান সাজাটাও দিলেন বড় কম নয়। কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে, কালিশ্যাঁকড়ার মাজা নির্ঘাত মচকেছে, চোখের নিচে কালশিটে, কপাল ফেটে রক্ত গড়াচ্ছে, পাপের শাস্তি। এবার ষষ্ঠী খুব তাড়াতাড়ি ঘরটা খুঁজে দেখে নিল।
এখানে তো না কিছুই নেই, পাগলটা সব নিয়ে গেছে।
পাগল? আরে এতক্ষণে পাগলটার কথাই তো সে ভালো করে ভেবে দেখেনি। ষষ্ঠী খুব মন দিয়ে ভুরু কুঁচকে দৃশ্যটা মনে করার চেষ্টা করল। এক পাগল গলির মুখে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছিল আর আপন মনে হাসছিল। হ্যাঁ, ষষ্ঠী এবার পরিষ্কার পাগলটাকে মনে করতে পারল। অন্ধকার ছিল বটে, কিন্তু পাগলটা কতটা লম্বা, হাত পায়ের গড়ন কিরকম, নড়াচড়া কিরকম, এগুলোর একটু আন্দাজ পেয়েছিল সে। আর আশ্চর্যের বিষয়, পাগলটাকে তার খুব চেনা লাগছে, খুব।
বাবা, ষষ্ঠীর চোখকে ফাঁকি দেবে, এমন এলেন তো তোমার পেটে নেই। এই ষষ্ঠী ধরে ফেলেছে, তুমি কে? আমি এই বয়সে আজও যে বিদ্যে বাগাতে পারিনি, ওইটুকু একরত্তি ছেলে এর মধ্যেই এত শিখে ফেললো কি করে? আমি নিজে পাকা চোর, টিকে দুর্দান্ত গুন্ডা, কালি শ্যাঁকড়া শিয়ালের মতো ধুরন্ধর, অথচ আমাদের তিনজনকে একই দিনে দুবার ঘোল খাইয়ে গেল ওই দুধের খোকা।
ভাবতে ভাবতে লজ্জায় ঘেন্নায় শরীরটা শক্ত হয়ে গেল ষষ্ঠীর। মান ইজ্জত সবই গেল তার, এর একটা বিহিত না করলেই নয়। শক্ত করে ভোজালিটা চেপে ধরে ষষ্ঠী আরো খানিকক্ষণ ভাবল। কাজটা শক্ত সন্দেহ নেই, একে রতন বাণুজ্যের বাড়িতে দ্বিতীয়বার ঢোকা, তার ওপর ওই তুখোর ছোকরার সঙ্গে গায়ের জোর, বুদ্ধি আর বদমাইশিতে পাল্লা টানা, কাজটা খুবই শক্ত। তবে যদি কোন রকমে কাজটা হাসিল করে ফেলতে পারে ষষ্ঠী, তবে এক রাতেই সে রাজা হয়ে যাবে। কালিশাকরার কয়েক লাখ টাকা আর সোনার গয়না, লাখ টাকার হীরের আংটি মিলিয়ে যা হবে তা কল্পনাও করা যায় না। একটা নয়, দুটো টাকাতে দল খুলবে ষষ্ঠী, 100টা বন্দুক কিনে ফেলবে, রোজ শুধু পোলাও কালিয়া খাবে, 12টা গামছা কিনবে, 2টো গাই গরু, 1টা মোটর গাড়ি, 1টা পাহাড়, 1টা জাহাজ। এই সব ভাবতে ভাবতে চোখ চকচক করতে লাগলো ষষ্ঠীর।
জয় মা কালী, জয় মা কালী, বুকে সাহস দে মা, বুকে সাহস দে, মাথায় বুদ্ধি দে মা, গায়ে জোর দে, জয় মা কালী, জয় মা কালী
বলে ষষ্ঠী কালী শ্যাঁকড়ার দোকান থেকে বেরিয়ে হন হন করে হেঁটে বাঁশ বন পেরিয়ে শর্টকাট ধরে আম বাগানে এসে ঢুকল। হঠাৎ একটা ক্রুদ্ধ গর গর আওয়াজ পেয়েই ষষ্ঠী এক লাফে নিচু একটা গাছের ডাল ধরে ঝুলকে ভোজালি সমেত ঝটপট গাছে উঠে পড়ল। বুকে দাঁই ধপাধপ শব্দ হচ্ছে,
এই আমবাগানে বাঘ থাকার তো কথা নয়, তবে ইলু কোত্থেকে? তবে কিনা ষষ্ঠীর পাকা কান একটু শুনেই বুঝল বাঘ নয়, নাক ডাকছে। সাহসে ভর করে ষষ্ঠী নেমে এসে দারোয়ানদের ঝোপড়ির দিকে এগিয়ে গিয়ে দেখল দুই মুসকো ভোজপুরি মাটিতে কুমড়ো কড়াকড়ি খেয়ে ঘুমোচ্ছে। নাকের কি ডাক রে বাবা! ষষ্ঠী খুব খুশি হল, ভগবান যা করেন মঙ্গলের জন্যই। এই দুটো দারোয়ান প্রায় রাত বিরেতে বলে এমন চেঁচায় যে ষষ্ঠীর পিলে চমকে যায়। একবার তো একজনের লাঠি খেতে খেতে দৌড়ে পালিয়ে কোন রকমে বেঁচে গিয়েছিল সে। দুজনের সামনে দুটো লোটা দেখে ষষ্ঠী আর লোভ সামলাতে পারল না, তুলে নিল, পুকুরে ডুবিয়ে দেবে, পরে তুলে নিলেই হবে। মা লক্ষ্মী এভাবেই তো দেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলা কি ঠিক? এক হাতে দুটো লোটা আর অন্য হাতে ভোজালিটা বাগিয়ে ধরে ষষ্ঠী ঘুট ঘুটটি অন্ধকারে রতন বাণিজ্যের বাড়ির দিকেই গেল। পথেই পুকুরটা পড়বে, বেশ নিশ্চিন্ত মনেই এগোচ্ছিল ষষ্ঠী, মনটাই একটু স্ফূর্তিও আছে। ধর্মের কল যে বাতাসে নড়ে তা এই একটু আগে নিজের চোখেই দেখেছে সে। তার মনে হচ্ছে ভগবান যখন এতটাই দেখলেন আর একটু কি দেখবেন না? ওই এঁচড়ে পাকা ছোঁড়াটার কাছ থেকে হীরের আংটি সমেত কালিদার চুরি যাওয়া গয়না আর টাকা হাতাতে পারলে তাকে আর পায় কে? কিন্তু একটা খটকাও লাগছে ষষ্ঠীর।
ছোড়াটা যখন ঘুমোচ্ছিল তখন আমি নিজের হাতে ঘরের মধ্যে ঘুমের ওষুধ স্প্রে করেছি। সে এমনই তেজালে ওষুধ যে হাতিরও ঘুম সহজে ভাঙার কথা নয়। কিন্তু সেই ছোকরা সে ওষুধের কিয়া এমন চট করে কাটিয়ে উঠল কি করে? তার উপর দুটো হুন্দলোক বাড়ির চৌহদ্দিতে ঢোকার পড়ো, রতন বাণিজ্যের বাঘা কুকুরটা একবারও ডাকল না কেন?
ষষ্ঠী আমবাগান পার হয়ে ফাঁকা জমিতে পা রাখতেই মুখে ঝপাস করে একটা টর্চের আলো এসে পড়ল।
আরে কানাইবাবু যে!
গলার স্বরটা এক লহমায় চিনে ষষ্ঠী খুব বিনয়ের সঙ্গে একটু হাসল।
এই একটু ঘুরে টুরে দেখছি আর কি, ঘরে বড্ড গরম কিনা। হ্যাঁ তা ভালো, তবে হাতে ও দুটো কি? পেতলের ঘটি দেখছি। আর বলবেন না, লোকের বড় ভুলো মন হয়েছে তো আজকাল, কে যেন ফেলে গেছে আমবাগানে, উঁচটকে তো পড়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু পুকুরে ফেলে দিয়ে আসি। কিন্তু কানাইবাবু, আপনার ডান হাতে একটা ভোজালিও আছে দেখছি।
আগে আমিও তো দেখছি, কিন্তু কোথেকে যে জিনিসটা এলো বুঝতে পারছি না।
ছোড়া টোড়া খুব খারাপ জিনিস, আমি লোককে বলিও সে কথা।
টর্চের আলোয় তাকে আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে গন্ধর্ব বলল,
হ্যাঁ ছোড়ায় সবসময় কাজও হয় না তাই না? আগে সে আর বলতে, কিন্তু আপনার কপালটা যে বেশ ফুলে আছে কানাইবাবু, পড়ে টড়ে যাননি তো?
সে আর বিচিত্র কি, কোথাও অন্ধকারে ঢুসো ঢুসো লেগে থাকবে।
তবে আমার এ আর কি দেখছেন, অন্যদের আরো কত হয়ে আছে তার হিসেব কে জানে।
তা বটে,
আপনি বেশ ভালো লোক কানাইবাবু, এই অঞ্চলে আমি আর আপনার চেয়ে ভালো লোক দেখিনি।
আগে এ কথাটা আমারও মাঝে মাঝে মনে হয়, একটু এত যা করে ফেলি তা ওই কুসঙ্গে পড়ে আর কি।
তা বটে তা বটে, আপনার ওই শ্যাকরা লোকটিও বেশ ভালো জানেন তো। আমার তো ধারণা ছিল আংটিটার জন্য 50 টাকাও পাবো না, কিন্তু শ্যাকরার দয়ার শরীর বলে আমার দুর্দশা দেখে 400 টাকা দিয়েছেন। ভারী ভালো লোক কালী শ্যাকরা, এখানে দেখছি ভালো লোকের সংখ্যাই বেশি।
এই কথায় ষষ্ঠী একটু বিনয় দেখাতে গিয়ে মাথা হেঁট করে ঘাড় চুলকোতে গেল। বেখেয়ালে ভোজালি শুদ্ধ হাত ঘাড়ে তুলে জিভ কেটে হাতটা তাড়াতাড়ি নামিয়ে বলল,
তাহলে এবার আমি আসে গিয়ে, বাড়িটা একটু ফাঁকা পড়ে আছে বুঝলেন, এদিকে আবার চোর ছাচরের উপদ্রব কিনা।
চোর ছ্যাঁচড়ও আছে নাকি এখানে? ওরে বাবা, তাহলে তো আপনার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত।
আগে হ্যাঁ, মানে যদি অনুমতি করেন।
হ্যাঁ হ্যাঁ, আর এক মুহূর্ত আপনার বাড়ির বাইরে থাকা উচিত না। যান যান, তাড়াতাড়ি বরং একটু জোর পাই চলে যান।
বলতে বলতে ছেলেটা এগিয়ে এসে ষষ্ঠীর ঘাড়ে বন্ধুর মতো হাত রেখে, কিন্তু বেশ একটু চাপ দিয়ে ষষ্ঠীকে ঠেলা মারল। ওইটুকু চাপেই ষষ্ঠী দম বেরিয়ে চোখ ডেলা পাকিয়ে উঠল ব্যথায়। ছোকরার হাতে যেমন বাঘের জোর, তেমনি আঙুলেও ভেলকিবাজি আছে। রগ শিরা হাড়ের জোর বুঝে গিয়ে মক্ষম জায়গায় মোলায়েম করে চাপ দিয়ে প্রাণখানা টেনে বার করে দেয় আর কি। ষষ্ঠী আঁক করে শব্দ করে বেশ জোর পায়ে পালালো। কিন্তু তার নাম ষষ্ঠীচরণ। আজ তার বড় অপমান হয়েছে। ছোকরাটা তিন তিনবার তাকে ঘোল খাইয়েছে, টিকে অপমান করেছে না হোক দুবার, এর একটা পাল্টি না দিলে নিজের কাছেই তার ইজ্জত থাকে না। তার উপর নিজের জহুরি চোখ দিয়ে টর্চের আলোয় ছোকরার আঙুলের আংটিখানা সে এক ঝলক দেখে নিয়েছে। সেই আংটিটাই দিব্যি পরে ঘুরে বেড়াচ্ছে। ষষ্ঠী তাই পালিয়েও পালালো না। বিশাল আমবাগান, দেদার গাছ, অমাবস্যার ঘুটঘুটি অন্ধকার, কে কার উপর নজর রাখবে? ষষ্ঠী একটা নধর গাছের গোড়ায় ভোজালি দিয়ে নিপুণ হাতে একটা গর্ত খুঁড়ে লোটা দুটো পুঁতে রাখল। তারপর বানরের মতো গাছ বেয়ে উঠে একটা বেশ হেলানো ডালে পা ঝুলিয়ে বসল। তার মন বলছে কিছু না কিছু ঘটতে চলেছে। গন্ধর্ব তার ঘরে নিঃসাড়ে ঘুমোচ্ছে। রাত্রি গভীর, চারদিক খুবই নিস্তব্ধ। এমন সময় দরজায় মৃদু টোকা পড়ল।
গন্ধর্ব, গন্ধর্ব, ওঠো।
গন্ধর্ব চোখ খুলে চকিতে উঠে বসল। চারদিকে বিদ্যুৎ গতিতে একবার চোখ বুলিয়ে নিয়ে সে খাট থেকে নামল। দরজা খুলতেই তার ঘুম কাতর চোখ একটু বিস্ফারিত হয়ে গেল। চৌকাঠে দাঁড়িয়ে আছেন রতনবাবু এবং তার পিছনে দুজন বিকট চেহারার সন্ন্যাসী।
গন্ধর্ব, এরা শ্বেত আর লোহিত, তোমার দাদুর বিশ্বস্ত দুই সহচর।
শ্বেত আর লোহিত, শ্বেত আর লোহিত,
বলতে বলতেই তার চোখের ধোঁয়াটে ভাব কেটে উজ্জ্বলতা ফুটে উঠল।
হ্যাঁ হ্যাঁ, সে তার লোহিতের কথা দাদুর কাছে শুনেছি। আপনারা ঘরে আসুন, ঘরে আসুন।
ঘরে ঢোকার পর উজ্জ্বল আলোয় সন্ন্যাসী দুজনকে ভালো করে দেখল গন্ধর্ব। দুজনের চেহারাই হুবহু এক রকম, একই উচ্চতা, একই স্বাস্থ্য, একই রকম নাক চোখ মুখ। শুধু একজনের গায়ের রং ফর্সা আর অন্যজনেরটা একটু তামাটে। দুজন সন্ন্যাসী অত্যন্ত কুটিল ও ঘোর সন্দিহান চোখে তাকে নিরীক্ষণ করছিল। মুখে কথা নেই। শ্বেত এক পা এগিয়ে এসে সটান হয়ে দাঁড়িয়ে তার চোখে দুই ভয়ঙ্কর চোখ রেখে বলল,
বৈশাখী অমাবস্যা অবসান প্রায়, আগামী পূর্ণিমায় অভিষেক শুরু হোক দেখবে জয়। এবার আপনার সংকেত বাক্য বলুন।
জলে অমৃত, বায়ুতে অমৃত, রৌদ্রে অমৃত।
সাধু সাধু, এবার আপনার অঙ্গুরীয় প্রদর্শন করুন।
গন্ধর্ব তার হাত বাড়িয়ে দিল।
এই যে,
অনামিকায় ঝকঝক করছে আংটিটা।
সাধু, রাজা রামদুলালের বংশ রক্ষাকারী কুমার গন্ধর্বের জয় হোক। আমরা আপনার ভৃত্য, আমাদের বংশধরেরাও আপনার এবং আপনার বংশধরদের আজ্ঞাবাহী হয়ে থাকবে।
গন্ধর্ব হাত তুলে রাজকীয় ভঙ্গিতে বলল,
শুভ।
শ্বেত এবার গন্ধর্বকে নিচু হয়ে প্রণাম করে রতনবাবুর দিকে ফিরে তাকাল।
কুমার গন্ধর্ব নারায়ণ যথা সময় আপনার কাছে উপস্থিত হয়ে শর্ত পালন করেছে।
হ্যাঁ
সাধু, শর্ত ছিল গন্ধর্ব নারায়ণ যথা সময় উপস্থিত হয়ে তার সম্পত্তি দাবি করলে সবই আপনি ফিরিয়ে দেবেন।
হ্যাঁ
সাধু সাধু, এবার আপনার কাছে গচ্ছিত সম্পত্তির প্রতিভূ হিসেবে অঙ্গুরীয় প্রদর্শন করুন, আমরা আংটি দুটি মিলিয়ে দেখব।
আংটি চুরি গেছে। ঘরের মধ্যে বজ্রপাত ঘটলেও যেন এর চেয়ে বেশি অবাক কেউ হতো না। কয়েক সেকেন্ড ঘরে এমন নিস্তব্ধতা নেমে এলো যে এ ওর হৃৎপিণ্ডের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছিল।
কি চুরি? আংটি চুরি যাওয়ার দণ্ডের কথা আপনি বিস্মিত হননি তো?
না।
এসব সম্পত্তি, এই বাড়ি এবং অন্যান্য যা আছে তার দলিল কার নামে রতনবাবু?
রতনবাবু পিছন দিকে হাত বাড়াতেই দরজার ওপাশ থেকে পাঁচুর প্রেত সদৃশ একখানা হাত এগিয়ে এল। হাতে একতাড়া দলিল দস্তাবেজ বান্ডিলে বাঁধা। রতনবাবু বান্ডিলটা শেতের হাতে দিয়ে বললেন,
হেই নাও, রামদুলাল রায়কে কথা দিয়েছিলাম যে সব সম্পত্তি তার নাতির নামে হবে, এক্সিকিউটর আমি। সব সম্পত্তি তাই নাবালক গন্ধর্বের নামেই রয়েছে। এতকাল আমি সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ভোগ দখল করেছি, কিন্তু এই সম্পত্তির পরিমাণ সামান্যই। গন্ধর্বের জন্য গচ্ছিত আছে এক বাক্স ভর্তি মোহর, মূল্যবান পাথর, নানা রকম অলংকার। তার দাম বহু লক্ষ টাকা। ব্যাংকের লকার থেকে আমি তা তুলে এনে রেখেছি। পাঁচু
সঙ্গে সঙ্গে পাঁচু একটা চমৎকার পেতলের কারুকাজ করা মাঝারি মাপের বাক্স অতি কষ্টে বয়ে ঘরে নিয়ে এলো এবং মেঝের উপর রেখে নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। রতনবাবু ডালাটা তুলে ধরতেই গন্ধর্বের চোখ বিস্ফারিত হয়ে উঠল। তারপর প্রসন্নতায় ভরে গেল তার মুখ।
তবু এ বাক্সের শ্রেষ্ঠ সম্পত্তি নেই রতনবাবু, আপনি ভালোই জানেন ওই আংটির সঙ্গে জড়িয়ে রয়েছে এই বংশের ভাগ্য।
জানি, কিংবদন্তি তাই বলে।
শ্বেত গন্ধর্বের দিকে মুখ ফিরিয়ে বলল,
কুমার, এখানে আপনার আর কালক্ষেপের প্রয়োজন নেই। লোহিত আপনার পেটিকা বহন করে নিয়ে যাবে, শহরের বাইরে আপনার জন্য একটি দ্রুতগামী যান প্রস্তুত রয়েছে, আপনি যাত্রা করুন, আমি সামান্য একটি কর্তব্য সেরেই আসছি, অনেক দিনের পুরনো একটা ঋণ শোধ করতে হবে।
গন্ধর্ব কোনো কথা বলল না, তবে তার দুটি সুন্দর আয়ত চোখে একবার রতনবাবু এবং আরেকবার শেতের দিকে পর্যায়ক্রমে তাকিয়ে দেখল। লোহিত এতক্ষণ কোনো কথা বলেনি, এবার পেটিকাটি একটা কাপড়ে মুড়ে কাঁধে তুলে নিয়ে বলল,
চলুন কুমার, দেরি হলে চলবে না, পথ অনেক।
গন্ধর্ব মাথা নাড়ল। ঘরে যখন এই নাটক চলছে তখন জানলার বাইরে কলাবতী ঝোপের মধ্যে বসে থাকা ষষ্ঠীর চোখে পলকটি পড়ছিল না। পেতলের বাক্সের ভিতরটা সে দূর থেকে দেখেছে, যা দেখেছে তাতে তার চোখ এমন ধাঁধিয়ে গেছে যে সে আর চোখের পাতা ফেলতেই পারছে না। এত দামি জিনিস কালী শ্যাঁকরাও সাত জন্মে দেখেনি। ওই পুঁচকে ছোঁড়াটা ওই অত সব সোনাদানা হাতিয়ে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে কালিদার কয়েক লাখ টাকা, টিকের 10,000, সেই সঙ্গে ষষ্ঠীর 500। উত্তেজনায় রাগে ষষ্ঠীর গায়ের ধোঁয়া দাঁড়িয়ে যেতে লাগল। গা ঝাড়া দিয়ে উঠতে যাচ্ছিল ষষ্ঠী, ঠিক এই সময় কে যেন কাক করে ঘাড়টা চেপে ধরল, আর সেই সঙ্গে আর একখানা হাত এসে চাপা দিল তার মুখে। অন্ধকারে দেখতে পেল না ষষ্ঠী, তবে যেই হোক তার গায়ে বেশ জোর আছে।
ষষ্ঠীকে ওই অবস্থায় প্রায় শূন্যে তুলে এক ঝটকায় অনেকটা দূর নিয়ে এনে ফেলল। জায়গাটা নির্জন, চারদিকে কাঁটা ঝোপ।
তুই ষষ্ঠী চড় না?
ষষ্ঠী দেখল সামনে রতনবাবুর ছোট ছেলে বীরু দাঁড়িয়ে। ষষ্ঠী এই ছোকরাকে একটু ভয় পায়। ভারী গেরাম ভারী রাগ রাগ চেহারা, একটু গুন্ডা প্রকৃতিরও বটে। পাশে আবার ফিচেল ভাইপো হাবুলটাও এসে দাঁড়িয়ে আছে।
তবে আপনাদের বাড়িতে আমার চুরি করতে আসা নয়, ওই যে গন্ধর্ব না কি ওই ছোড়া, সে আজ আমাদের কি সর্বনাশ করেছে তা যদি শুনতেন, একেবারে একেবারে সর্বশান্ত করে ছেড়েছে। রাজপুত্র না কি যেন শুনলাম, ওই যদি রাজপুত্র হয় তার চেয়ে আমাদের মতো চরচর ভালো।
এ বেশি সময় নেই, যা ঘটেছে তা ঠিক পাঁচ মিনিটে বলে ফেল, আমি ঘড়ি দেখছি।
পুরো পাঁচ মিনিটও লাগলো না, চার মিনিট তিপ্পান্ন সেকেন্ডে ষষ্ঠী হড়হড় করে সব বলে ফেলল।
শোন, এবার যা করতে বলবো তা ঠিক ঠিক করবি, একটুও এদিক ওদিক করিস না। যদি করতে না পারিস তবে এই এলাকা থেকে একেবারে দূর করে দেব, বুঝেছিস?
ষষ্ঠী সব বুঝে গেছে, এও বুঝেছে ওই ছোকরার সঙ্গে টক্কর দেওয়া তার একার কম্ম নয়। তবে বীরুবাবুর কথা বলা যায় না।
বলছি, গরিবের পেরানটা যাতে না যায় সেটা একটু দেখবেন তো।
প্রাণ যাবে না, এবার মন দিয়ে শোন, ভুল করিস না।
পেতলের বাক্সটা মন খানেকের ওপর ভারী, এই ভারী বাক্স টানতে লোহিতের অবশ্য তেমন কোনো কষ্ট হচ্ছিল না। বয়স ৭০ হলেও তার শরীর পালোয়ানের মতো, দুখানা হাত যেন দুখানা লোহার মুগুর। তবে বাক্সটা বারবার কাঁধ বদলে বহন করতে হচ্ছে, প্রচণ্ড গরম বলে ঘামও হচ্ছে তার, বেশি জোরে হাঁটা সম্ভব হচ্ছে না, পথও অনেকখানি। খুব ধীরে ধীরে হেঁটে গন্ধর্ব আর লোহিত আম বাগানের ছায়ায় ঢুকল। গন্ধর্বের হাতে টর্চ, মাঝে মাঝে আলো ফেলছে পথ দেখার জন্য, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ পিছন থেকে খুব বিনীত কণ্ঠে কে যেন বলে উঠল,
তা কুমার বাহাদুর কি চললেন?
গন্ধর্ব চিতা বাঘের মতো ঘুরে দাঁড়ালো, টর্চের আলো গিয়ে পড়ল ষষ্ঠীর বিগলিত মুখে, চোখ মিটমিট করে দেঁতো হাসি হাসছে, কুঁজো হয়ে দুহাত কোচলে ভারী বিনয়ী ভাবভঙ্গি করছে সে।
আরে কানাই বাবু, যে একটু আগে যে আপনাকে বাড়ি রওনা করে দিয়ে গেলাম, তোর ছাচরের উৎপাতের কথা বলছিলেন যে,
আগে মনটা কেমন একটু উড়ু উড়ু করছিল, তখন থেকে ভাবছিলাম আপনার মতো এত বড় একজন গুণী লোককে কাছে পেয়েও কিছু শিখে না নিলে তো খুবই লোকসান হবে, এত বিদ্যে এত নিখুঁত হাত সাফাই, এসব আর এ তল্লাটে কি শেখাবে বলুন। এসব ভেবে ওই ঘরে গিয়েও তিষ্ঠতে পারলাম না, বুঝলেন তো, ভাবলাম যাই কুমার বাহাদুরের দোরগড়ায় গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকি, এই যাওয়ার পরেই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তা কোথায় চললেন আগে?
কিসের বিদ্যে আর কিসেরই বা হাত সাফাই, আমি তো কিছুই জানি না।
আগে গুণীদের তো বিনয় থাকবেই, তবে কেন এই গরিবকে মিছে ছলনা করছেন কুমার বাহাদুর, নিজে চোখে না দেখলে তো বিশ্বাসই হতো না।
আহ, কি দেখলাম, চোখ জড়িয়ে গেল, ধুরন্ধর কালী শেখরা পর্যন্ত স্বীকার করল।
হ্যাঁ, ওস্তাদ লোক বটে, তারপর টিকে গুন্ডার মতো দশা সই লাশটাকে কি হেনস্থায় করলেন, এইটুকু বয়সে এমন উঁচু দরের ওস্তাদ হলেন কি করে, সেটা ভেবেই অবাক হচ্ছি।
লোহিত এতক্ষণ অন্ধকারে পাথরের মতো দাঁড়িয়েছিল, পেতলের বাক্সটা এক কাঁধ থেকে আরেক কাঁধে চালান করে সে এবার একটা বাঘা ধমক দিল।
চুপ কর বেয়াদব, ওরে বাবা রে, কার সঙ্গে কথা বলছিস জানিস?
ষষ্ঠী তিন হাত লাফিয়ে উঠে বুকে হাত চেপে ধরে জুল জুল করে চেয়ে বলল,
উঠে আর কে কুমার বাহাদুর, মানুষের মূর্তি দেখছি, ও বাবা ও বাবা, ওর যে আমার সন্ন্যাসীর ভেদ,
লোহিত বাক্সটা মাটিতে নামিয়ে রেখে ত্রিশূলটা বাগিয়ে ধরে গন্ধর্বকে জিজ্ঞেস করল,
লোকটা কে কুমার?
কানাই বাবু, ভালো লোক, তবে দোষের মধ্যে রাতের বেলা একটু বেরোন টেরোন, এই আর কি।
দশ গুনতে গুনতে হাওয়া হয়ে যা, নইলে ফড় ফড় করে দেব।
আমি তো কিছু করিনি, কুমার বাহাদুরকে শুধু গুরু বলে মানছি। উনি যদি আমাকে শিষ্য করে নেন তো চিরজীবন কেনা গোলাম হয়ে থাকব। আমার কথায় বিশ্বাস না হয় ওর কোমরে গেজেটা খুলে দেখুন, কালী সাগরের সর্বস্ব ওর মধ্যে আছে।
কুমার, এ লোকটা কি বলছে? কালী সাগরের কাছ থেকে?
তেমন কিছু নয়, পরে বলব।
কথাটা আগে বলা উচিত ছিল,
সময় পেলাম কই, বলতাম ঠিকই।
গেজেটা দেখি।
গন্ধর্ব তার কোমরে হাত চেপে ধরে বলল,
না, এটা আমার রোজগার।
চালাকি করো না, তাতে ভালো হবে না। রাজার ছেলের মতন আচরণ না করে চোরের মতন করেছ, স্বভাব যাবে কোথায়? এখন গেজেটা দাও, যা আছে তার বকরা সবাই পাবে।
বলতে বলতে লোহিত ষষ্ঠীর দিকে একবার তাকাল, কিন্তু ষষ্ঠী কোথায়? তার চিহ্নও নেই। লোহিত চকিতে চারদিকে চাইল, তারপর পেতলের বাক্সটা টপ করে ঘাড়ে তুলে নিয়ে বলল,
লোকটা পালিয়েছে, আর দেরি করা ঠিক নয়, তাড়াতাড়ি চলো।
বলে লোহিত পা বাড়াতেই ঝপ করে একটা মাছ ধরার জাল নিখুঁত ভাবে এসে তাকে ছেয়ে ফেলল। ডাল সামলাতে না পেরে বাক্স সমেত দড়াম করে পড়ে গেল সে। একটা টর্চের আলো এসে পড়ল গন্ধর্বের মুখে। একটা গম্ভীর গলা বলে উঠল,
এই যে নকল নারায়ণ রায়, অভিনয়টা চমৎকার করে গেছ ভাই, শুধু এই শেষ সময়টাই ফেঁসে গেলে।
গন্ধর্ব সামান্য একটু হাসল, তারপরই একটা চিতাবাঘের মতো ক্ষিপ্রতায় মাথার উপর একটা ডাল লাফিয়ে ধরে তীব্র একটা ঝুল খেয়ে সে পা বাড়িয়ে টর্চধারীর হাতে লাথি মারল। টর্চটা উড়ে গিয়ে গাছের ডালে আটকে রইল। অন্ধকারে তখন শুরু হল এক দারুণ লড়াই। কে জিতছে কে হারছে তা বলা শক্ত, তবে বোঝা গেল দুপক্ষই শক্ত ধাতের লোক, কেউ কারো চেয়ে কম যায় না। ঘুষি লাঠি ক্যারাটে কুংফু সবকিছুই চলতে লাগল। আমবাগানের পশ্চিম দিকটায় বাঁশ ঝাড়ের পাশে নির্জন জায়গায় একটা শুকনো খাদের ধারে এসে দাঁড়ালো শেত, হাতে ভয়ঙ্কর শূল, মুখে একটা নিষ্ঠুর হাসি। তার পিছনে রতনবাবু, তার মুখে হাসি নেই, ভয়ও নেই।
রতনবাবু, অনেক দিন ধরেই আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। রাজা সাহেবকে বশ করে একসময় তুমি রাজ্যপাঠ চালাতে শুরু করেছিলে, রাজবাড়ির গুপ্তধন আবিষ্কার করে সেটা রাজাকে দিয়ে তুমি একটু সততার পরিচয় দিয়েছিলে ঠিকই, কিন্তু সেই গুপ্তধনের জন্যই রাজ পরিবারে অশান্তি নেমে আসে। তোমার ষড়যন্ত্রেই গুপ্তধনের কথা ফাঁস হয়ে যায়, আর তার ফলেই রামদুলাল প্রায় নির্বংশ হয়ে যান। আজ তোমাকে বধ করে সেই ঘটনার শোধ নেব।
সব জানি হেসেত, নির্লোভ সদাচারী সত্যনিষ্ঠ দেখে রামদুলাল আমাকে তার কাছে রেখেছিল, কিন্তু তোমরা আমাকে সহ্য করতে পারতে না। আমি অনেক জোচ্চুরি বাটপাড়ি ধরে ফেলতাম, তোমরা তককে তককে ছিলে আমাকে নিকেশ করার জন্য। রামদুলালের জন্য তখন পারোনি, স্বজন বিদ্রোহে রামদুলালের পরিবার শেষ হয়ে যাওয়ায় আর আমি চলে আসায় তোমাদের সুযোগ হাতছাড়া হয়। আজ সুযোগ পেয়েছ, মারো, আমি এই তৃপ্তি নিয়ে মরব, যে আমি আজও সত্যনিষ্ঠ সত্যবাদী।
ইষ্ট নাম স্মরণ কর রতনবাবু।
করছি, আমি সর্বদা ঈশ্বর নাম স্মরণ করি।
শ্বেত তার ভয়ঙ্কর তীক্ষ্ণ শূল উদ্যত করল, রতনবাবু নিশ্চল দাঁড়িয়ে রইলেন। ঠিক এই সময় একটা গুলতির গুড়ুল এসে টং করে শূলের গায়ে লাগল, আর একটা এসে লাগল শ্বেতের কপালে।
বিশ্বাসঘাতক!
রতনবাবু যে অবাক হয়ে দৃশ্যটা অনুধাবন করার চেষ্টা করছিলেন, বাঁশ ঝোপের অন্ধকার থেকে ছায়া মূর্তির মতো হাবুল বেরিয়ে এসে বলল,
দাদু আমি হাবুল।
এ কাজ কেন করলে? আমাকে সত্য রক্ষা করতেই হবে।
কার কাছে সত্য রক্ষা দাদু? এ লোকগুলো যে ভীষণ পাজি, গন্ধর্ব মোটেই রামদুলালের নাতি নয়, আর তোমার কাছ থেকে হীরের আংটিও সেই চুরি করে নিয়ে যায়।
বলিস কি, কে বললো এ কথা?
অন্ধকার কুঁড়ে আরো দুই মূর্তি এগিয়ে এলো, একজনের হাত পিছমোড়া করে বাঁধা, অন্যজন তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে আনছে।
গন্ধর্ব নিজেই স্বীকার করেছে বাবা।
রতনবাবু কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, হাত বাঁধা গন্ধর্বের মুখে বিরু টর্চের আলো ফেলল। মুখটা রক্তাক্ত, ঠোঁট কেটেছে, কপাল ঢিবি হয়ে আছে, গায়ে ধুলো ময়লা।
ও, রামদুলালের নাতি নয়?
না, ওর হাবভাব দেখে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, তারপর ষষ্ঠীর কাছে শুনলাম ওনাকে চুরি হাত সাফায় আর ছিনতাইয়ের ওস্তাদ লোক। কালী সাকরার দোকান দুবার লুট করেছে, ষষ্ঠী আর টিকের কাছ থেকে টাকা ছিনতাই করেছে, তার উপর শুনলাম সে নাকি আবার কুকুরটাকেও বশ করতে পারে। তখনই মনে হলো যে আপনার মতো সাবধানী লোকের ঘর থেকে আংটি চুরি করা তো যেমন তেমন চোরের কাজ নয়, এরকম ধুরন্ধর লোকই তা পারে। তবু সন্দেহ দূর করার জন্য ষষ্ঠীকে কাজে লাগিয়ে দিয়ে আমি আমবাগানে লুকিয়েছিলাম। ষষ্ঠী যখন ফাঁস করে দিল যে কালী সাকরার দোকান থেকে লুট করা সোনাদানা সব গন্ধর্বের কোমরে গেঁজের মধ্যে আছে, তখনই লোহিতের সঙ্গে গন্ধর্বের বকরা নিয়ে লেগে গেল। বুঝতে পারলাম যে এরা শাঁট করে এসেছে, গন্ধর্ব একটি পাকা চোর আর এই শ্বেত আর লোহিত ওর সেঙাত।
রতনবাবু শ্বেতের দিকে তাকালেন, বীরুর টর্চের আলোয় শ্বেতের চোখ দুখানা আরেকবার ঝলসে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দুপা এগিয়ে গিয়ে 82 সিক্কার একটা চড় কষালো গন্ধর্বের গালে।
গাধা কোথাকার, কয়েক ঘন্টা বাদেই রাজার ধন হাতে পেতিস, লোভ সামলাতে পারলি না, ধরা পড়ে গেলি।
গন্ধর্ব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
আমাদের নিয়ে কি করবে রতনবাবু? পুলিশে দেবে? দাও, আমাদের ফন্দি যে খাটল না তা কপাল খারাপ বলেন, এই লোভী ছেলেটা আমারই ছেলে, সঙ্গদোষে খারাপ হয়ে গেছে, তাই ভেবেছিলাম ওর একটা হিল্লে করে দিয়ে যাব, তার হলো না।
কিন্তু রামদুলাল আর তার আসল নাতি কোথায়?
আজ বলতে বাধা নেই, রামদুলাল পালালেও বেশি দিন আত্মরক্ষা করতে পারেনি, শত্রুপক্ষের গুপ্ত ঘাতকরা তাকে খুঁজে বের করে হাজারিবাগের জঙ্গলে মেরে ফেলে। নাতিরও একই দশা হয়েছিল, সে খবর আমরা তোমাকে জানাইনি, তোমাকে নিষ্কণ্ঠ হতে দেব না বলেই। তবে এটা স্বীকার করছি রতনবাবু, তোমার বুকের পাটা আছে, তুমি সত্যবাদী, সৎ, প্রকৃত ব্রাহ্মণ, লোভের বশবর্তী হয়ে তোমার সর্বনাশ করতে আগে এসেছিলুম বটে, কিন্তু মনে মনে তোমাকে বাহাদুর বলেই মেনেছি। নাও রতনবাবু, পুলিশ ডাকো এবার।
না না, এর মধ্যে পুলিশকে ডাকার কোনো মানে হয় না, আজ রাত পোয়ালেই রামদুলালের শর্তের সময় পার হয়ে যাবে, তোমরাও আর আসবে না। আজ এই শেষ দিনটায় কোনো তিক্ততার স্বাদ রাখতে চাই না মুখে, তোমরা যাও, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করো।
জাল দড়ি দিয়ে বাঁধা লোহিতকে ঘটনাস্থলে টেনে আনছিল পাঁচু, মুখটা বিকৃত করে বলল,
কর্তাবাবুর কেবল ক্ষমা আর ক্ষমা, আমার তো পুকুরে দুটো চুবন দিয়ে মাথাটা কামিয়ে তবে না ছাড়া উচিত।
না, যথেষ্ট হয়েছে, এবার ওদের যেতে দাও।
ভোর হয়ে আসছে, আমবাগানের মধ্যে স্নিগ্ধ একটু আলো ফুটে উঠল। বাঁধন খুলে দেওয়ার পর শ্বেত, লোহিত আর গন্ধর্ব পাশাপাশি দাঁড়িয়ে সামান্য মাথা নত করে অভিবাদন জানালো রতন বাণিজ্যকে, তারপর ধীরে ধীরে হেঁটে চলে গেল। ভোরের আলোয় গন্ধর্বের সুন্দর মুখখানা আরেকবার দেখল হাবুল। তার মনে হল, অত সুন্দর চেহারা যার, সে কেন এরকম নষ্ট হয়ে যাবে? হাবুল তার কাকার দিকে ফিরে বলল,
ছোটকা, তুমি গন্ধর্বদার সঙ্গে গায়ের জোরে পারলে কি করে? ওর তো গায়ে দারুণ জোর।
গন্ধর্ব লোভী, সে লড়ছিল লোভের তেষ্টা মেটাতে, আর আমি লড়েছি তোর দাদুর প্রাণ বাঁচাতে। ও আমার সঙ্গে পারবে কেন? আর তাছাড়া কোনো মানুষই অতি মানুষ নয়।
আগে আগে রতনবাবু, তার পেছনে হাবুল আর বীরু, সবশেষে পাঁচু পেতলের বাক্সটা ঘাড়ে করে আর দলিল দস্তাবেজের বান্ডিল বগলে নিয়ে ফিরতে লাগল। রতনবাবু হীরের আংটিটা হাবুলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন,
দাদু ভাই, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, এটা আজ থেকে তোমার। বড় হয়ে পড়ো, এখন মায়ের কাছে গচ্ছিত রেখে দিও।
একটু তফাতে থেকে ষষ্ঠী দৃশ্যটা দেখল, তার মনটা আজ খুশিতে ভরা। বীরুবাবু বলেছেন, পুরনো দারোয়ান দেশে যেতে চাইছে, তার জায়গায় ষষ্ঠীকে বহাল করা হবে। ষষ্ঠী আম গাছ তলায় মাটি ঘুরে লোটা দুটো বের করে আনল। না, লোটা দুটো সে নেবে না, জীবনে এই প্রথম চুরির জিনিস ষষ্ঠী ফেরত দেবে। মনটা আজ বেশ ভালো লাগছে তো? তাই এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।